এটি আমার জন্য ঠিক ততটাই অপ্রত্যাশিত যতটা এটি আপনাদের জন্য। আমি নিচে এলাম, আমি এটি স্বীকার করি যে আমি এক কপ্টের ন্যায় আচরণ করেছি, আমি কিছুটা দেরি করে এসেছি। আমি বলেছিলাম আমি যখন সেখানে পৌঁছাবো তখন হাই নেভিল প্রচার করতে থাকবেন, অতএব তিনি আমায় একটি শব্দ বলবেন না, ঠিক তিনি ঠিক প্রচার করতে থাকবেন। যখন আমি দরজা দিয়ে ভিতরে এলাম, বিলি আমায় বলল, ভাই নেভিল প্রথম থেকেই প্রচার করছেন, আপনি ঠিক সময় এসে গিয়েছেন। আমি বললাম বাহ খুব ভালো। আমার কাছে হেঁটে এলেন আর উনি বললেন আমি এখনো প্রচার শুরু করিনি, আমি এক রকম ভাবে অপেক্ষা করছিলাম। অতএব আমি ভাবলাম আচ্ছা হতে পারে। আমি বললাম আমি জানি যে একদিনে দুই অথবা তিনবার প্রচার করা এক রকম ভাবে আপনাদের ক্লান্ত করে দেয়, আমরা সেটা জানি, বিশেষ করে তখন যখন তারা আমাদের নেয় যুবক। আপনারা জানেন যে সেই যুবকদের মধ্যে অনেকেই বেশি সময় নেয় না। অতএব আমরা সকালে একত্রে ভাতার নেয় আর আমরা এক রকম ভাবে হৃদয়ে নিজ নিজ ধারণাকে ধরে রাখি যেন আমরা একসাথে ঈশ্বরের রাজ্যের জন্য কার্য করতে পারি। আর আমরা আপনাদের সাথে একত্রিত হওয়া পছন্দ করি, এটি এক মহান বিষয়। অথবা আমি ঈশ্বরকে বললাম যেন তিনি আমায় সেখানে এক মূল্য পাঠ দেন অথবা কিছু দেন যেন আমি আরম্ভ করতে পারি এক মূল পাঠ। এখনো পর্যন্ত এটা জানি না আমি কি বলতে চলেছি, কিন্তু আমরা এখনই শুরু করছি আর যেখানে তিনি পরিচালনা করেন। এটা সত্য যে আমরা আমায় 15 তারিখ হতে 6 দিনের এক সভা ফেয়ার ব্যাংকস আলাস্কায় আরম্ভ করতে হতো, কিন্তু আমার মনে হয় না আমি এই সময় সেখানে পৌঁছতে পারবো, কারণ আমায় আরো এক জায়গায় যেতে হবে, ব্রিটিশ কলম্বিয়াতে যেতে হবে। সুতরাং আমি মনে করি না যে আমি এই সময় সেখানে পৌঁছতে পারবো। এই ব্যাপারটি আছে যে তারা ব্যবসায়ীদের এক সভা, খ্রিস্টীয় ব্যবসায়ীদের এক সভার আয়োজন করতে চলেছে। আমি নিশ্চিত রূপে আপনাদের আগামী সভাগুলোর জন্য, যেগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রার্থনা করার জন্য নিবেদন করছি, আর আমি আপনাদের প্রার্থনার অভিলাষী। আর কিছুদিন পূর্বে আমি এক আমন্ত্রণ পেয়েছিলাম যা আমার কাছে শুনতে খুব ভালোই লাগলো, আর জানি না ঈশ্বর এতে আছেন কিনা, আমাকে কেবল অপেক্ষা করতে হবে আর খুঁজতে হবে। ব্যবসায়ীগণ চাচ্ছিলেন যেন আমি জানুয়ারি মাসে ফিনিক্সে আসি আর ফিনিক্স শহরের সব দিকে এক রাত প্রত্যেক গির্জায় যাই আর তারপর সেখানে সভা করি। এটি আমার কাছে শুনতে বেশ চিত্তাকর্ষক মনে হলো, কারণ এটি আমায় গির্জাগুলোর সাথে আর পরিচারকদের সাথে সাক্ষাৎ করবার একটি সুযোগ দিবে। প্রায় লোকেরা আমার বিষয়ে ভেবে থাকে, যেহেতু আমি সংস্থাগুলোর বিরুদ্ধে এত বলে থাকি যেন আমি সেই সংস্থাগুলোর মধ্যে যে সমস্ত লোকেরা আছে তাদের বিরোধী, আমি কোনোভাবেই তাদের বিরুদ্ধে নই, আমি লোকদের পক্ষে। এটি ঠিক এরকম যে যদি আমি এক ব্যক্তিকে নদীর স্রোতের সহিত নৌকায় করে আসতে দেখি আর দেখি যে নৌকাটি অসংখ্য ছিদ্রে পরিপূর্ণ, আর আমি সেটা জানি আর সেটা জেনে যে সেই নৌকা সেখানে নিচে সেই ঢেউয়ের মধ্যে দিয়ে পার হয়ে যেতে পারবে না, আমি সেই নৌকার ওপর যত জোরে আমি পারি ঠিক তত জোরে চিল্লাতে থাকবো, আর সেই ব্যক্তির ওপর নয়, আমি সেই নৌকাকে দোষ দিব। আমি জানি যে নৌকাটি সেখান পর্যন্ত পৌঁছতে পারবে না, আর আমি জানি যে সংস্থা সেখান পর্যন্ত পৌঁছতে পারবে না, কিন্তু আমি জানি যে সেটাতে বসে থাকা লোকেরা সেখানে পৌঁছতে পারে যদি আপনারা কেবল বাইরে বেরিয়ে আসেন, বুঝলেন? কিন্তু ব্যাপারটি কিছুটা এরকম যে যদি আপনার কাছে একটি পুরনো গাড়ি থাকে আর আপনি পাহাড়ের উপর সেটা করে যেতে থাকেন, আর আমি জানি যে যখন আপনি পাহাড়ের উপর দিকে নিচে যেতে আরম্ভ করেন আর আপনার গাড়িতে ব্রেক নেই, আমি সেই ব্যক্তিটির বিরুদ্ধে নই, আমি তো সেটার বিরুদ্ধে চালাচ্ছি, এটি সেই ব্যক্তিটির নয়, এটি তো সেই গাড়িটি যাতে সে চড়ে আছে সে তো আঘাতপ্রাপ্ত হতে চলেছে, আর এটি সংস্থার বিষয়েও প্রযোজ্য। আমি মনে করি লোকেরা যারা এই সংস্থাগুলো ধরে আছে যেন সেই সংস্থাগুলো স্বয়ং ঈশ্বর, আর তারা কেবল সংস্থাগুলো ধরে রাখার জন্য ঈশ্বরের বাক্যকে ত্যাগ করে দেয়। আচ্ছা, যখন তারা এরকম করে আমার ভয় হয় যে তারা ভারী ভুল করতে চলেছে, আর এরকম নয় যে সেই ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমার কিছু আছে, কিন্তু এটি তো সেই নৌকার বিরুদ্ধে যার উপর সে বসে যাচ্ছে, বুঝলেন? এটি সেখান পর্যন্ত পৌঁছতে পারবে না, সংস্থা সেখান পর্যন্ত পৌঁছতে পারবে না, কিন্তু খ্রিস্টেই পৌঁছবেন। অতএব সেই সংস্থারূপী ফুটয় পরিপূর্ণ নৌকা হতে বাইরে বেরিয়ে আসুন আর সেই সুরক্ষিত সিয়নের জাহাজে চলে আসুন, সেই পুরাতন জাহাজ যিনি খ্রিস্ট কখনো ঠিক সময়ে পাড়ে পৌঁছতে অসফল হননি। আর সেই কথা ভেবে এটি আমায় এক সুযোগ দেয় যেন আমি সেই লোকদের সাথে কথা বলি। এখন আমি ভেবেছিলাম হয়তো আজকের রাত প্রভু ভোজের রাত, আর আমি শুনলাম যে তারা বাপ্তিস্ম দিয়েছে, আর বাপতিস্মা দিতে চলেছে। আমি প্রভু ভোজের জন্য নিচে আসতে চাই। গতবার আমি এখানে ছিলাম না, আর তাই প্রভু ভোজ নিতে পারিনি। আমি এই ব্যাপারে অসফল হয়ে গিয়েছিলাম, আর আমি জানতাম যে এটি প্রথম রবিবার ছিল। অতএব এখন থাকবার জন্য প্রস্তুতি নিয়েছিলাম যেন আমি আজ রাতে প্রভু ভোজে থাকতে পারি। কারণ সত্যিই আমি এটি মনে করি যে প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনের কর্তব্য এই প্রভু ভোজ নেওয়া। পবিত্র শাস্ত্র বলে যদি আপনারা এটি গ্রহণ না করেন তবে আমাতে তোমাদের কোনো অংশ নেই। আর আমি এটা বিশ্বাস করি যে এটি খ্রিস্টীয় ভাই বোনদের জন্য এক বল পরীক্ষা। যদি আমরা এটি গ্রহণ না করি তাহাতে আমাদের কোনো অংশ নেই, আর যদি আমরা এটি অনুচিত রীতিতে গ্রহণ করি তবে আমরা খ্রিস্টের দেহের আর তার মৃত্যুর অপরাধী গণিত হব। এটি আমাদেরকে একটি এরকম জায়গায় নিয়ে আসে যেখানে একজন খ্রিস্টান প্রার্থনায় রত থাকে। যখন সে প্রভু ভোজ নিতে আসে আমাদের শ্রদ্ধা সত্যতা পবিত্রতার সহিত নিজ নিজ অপরাধগুলোকে স্বীকার করে এবং পরস্পরের জন্য প্রার্থনায় রত থেকে এখানে আসা উচিত। কেবল তাহাতেই নয়, কিন্তু আমাদের এটি অনুভব করা উচিত যদি আমাদের মধ্যে কোন ভাই অথবা বোন যে সীমা হতে কিছুটা বাইরে বের হয়ে গেছে বলে আমরা বুঝতে পারি। প্রভু ভোজের রাতে আমাদের হৃদয় তার জন্য ভারাক্রান্ত হওয়া উচিত, বিশেষ করে এটি দেখবার জন্য যেন সে এসে প্রভু ভোজ নিতে পারে, জগতের সহিত দোষী না হয়, কারণ সে আমাদের ভাই এবং বোন। এখন গত কয়েক সপ্তাহ ধরে, দুই অথবা তিন সপ্তাহ ধরে আমি বেশি প্রচার কার্য করিনি, আমি কেবল বিশ্রাম করেছিলাম। এটি একভাবে বড় কার্যের পূর্বে আমার জন্য বিশ্রামের সময়। রাজনীতিবিদ যারা ভবিষ্যৎবাণীগুলো করছে, ভাই নেভিলকে এই বিষয়ে বলতে শুনেছিলাম, আর লোকেদের যাদের কাছে ওই বিষয়গুলোর জ্ঞান আছে যে পরমাণু যুদ্ধ নিকটেই, আর এটি ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারিতে সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, এটি কেবল ঠিক একটি কথা, তারা একে ঘোষিত করে দেবে, এটি আরম্ভ করে দিবে আর দুটো বোম ছাড়া হবে আর এই বিষয়টিকে একে সমাপ্ত করে দিবে। অতএব রাষ্ট্র এক পরমাণু যুদ্ধে টিকে থাকতে পারবে না। আমরা কেবল এরকম করতে পারি না, কিন্তু এটি একজন খ্রিস্টানকে ভীত করতে পারে না, অথবা এই বিষয়ে খ্রিস্টানরা ভীত হয় না। আমাদের প্রত্যেক মিনিটে তৈরি থাকতে হবে, প্রভুর আগমনের প্রতীক্ষা করতে হবে। আর ও অনেকবার বুঝলেন এই কথাটি টেপ হচ্ছে না, এটি কেবল এখানের জন্য, এটি টেপ হচ্ছে না। অথবা আপনাকে এটা দেখবার প্রয়োজন নেই যে আপনি কোনো ব্যক্তির নিকটে যাওয়ার জন্য কি বলছেন বা এই রকমের অন্যান্য কথা, এটি তো কেবল ঘরের লোকদের জন্য। আমি আপনাদের বলছি যে আমি কি করছিলাম। আমি কাঠবিড়ালি শিকার করতে গিয়েছিলাম, আর কিন্তু আমি খুব ভালো করে শিকার করতে পারছিলাম না, বেশি কাঠবিড়ালি নেই, আর আমি আলাস্কায় ভেড়া শিকার করতে চলেছি। আর হতে পারে যে কিছু লোক, অনেক লোকেরা, কারণ অনেক লোক আছে যারা শিকারে বিশ্বাস করে না, আপনারা তাই সেই কথাগুলো টেপে অথবা কোথাও বলতে পারেন না। আর কিন্তু আমি সর্বদা লক্ষ্য করছি যে যারা শিকারে বিশ্বাস করে না তাদেরকে কেবল মাংসের এক টুকরো এনে দিন, তারা তাতে খুব ভালোভাবেই সন্তুষ্ট হয়ে যাবে, আপনারা দেখুন। আর একবার যেমন আমার এক স্ত্রী, তিনি বলেছিলেন, ভাই ব্রানহাম আপনি বলতে চান যে আপনি খরগোশ শিকার করেন। আমি বলেছিলাম হ্যাঁ মহাশয়া, এখন আমি সে অমূল্য প্রাণটির বিষয়ে বলছি না, সেটা তো চলে গিয়েছে। আর তিনি বলেছিলেন, ও ওটা তো উপাস্য কথা, আপনার সেই খরগোশগুলো শিকার করা উচিত নয়। অথবা তারপর হয়নি, সেই ঋতু সমাপ্ত হয়নি যখন সেই স্ত্রী বলেছিলেন আপনি আমার জন্য দুটো খরগোশ এনে দিবেন। তিনি বলেছিলেন ওগুলো ওই সেই সমস্ত কিছু হতে উত্তম যা আমি কখনো খেয়েছি। আমি বলেছিলাম আচ্ছা, আমার অনুমান এই যে এই সেই বিষয় যাকে আমরা সংস্কৃতি বলি, বুঝলেন। আর কোন এক ব্যক্তি বলেছিলেন আপনি কি বলতে চাইছেন। আমি বলেছিলাম সেই স্ত্রীর কাছে সংস্কৃতি আছে। আমি বলেছিলাম সংস্কৃতি হলো সেটা যাতে কোন ব্যক্তি তা যার খরগোশ মারার জন্য উপযুক্ত সাহস নেই কিন্তু সেই ব্যক্তি সেটা খেতে পারে যখন অন্য কোনো ব্যক্তি সেটাকে মারে। অতএব আমার অনুমান এই যে এটি সেই বিষয় যাকে আপনারা সংস্কৃতি বলে থাকেন। ও আমি না, আমি একজন সংরক্ষণবাদী, আমি এমনি মেরে ফেলা এবং নষ্ট করায় বিশ্বাস করি না। আমি আমার সেই ছেলেদের যারা আমার সাথে শিকার করে তাদের এই শিক্ষাই দিই, কখনো কোনো কিছু ততক্ষণ নিও না যতক্ষণ তুমি ওটা খাওয়ার উদ্দেশ্যে না নিচ্ছ, বুঝলে। সেটাকে একা ছেড়ে দাও, একটি পাখিকে লক্ষ্য কেবল বানানোর জন্য মারবেন না, বুঝলেন। এটি ঠিক নয়, আপনার কাছে একটি লক্ষ্য আছে, এটি সেখানে রাখা আছে আর আপনি সেটার উপর গুলি চালান। আপনারা যখন সেই শিকারটি খেতে যাচ্ছেন তাহলে সেটা সেখানে সেই উদ্দেশ্যে রাখা হয়েছিল, আর সেটা নষ্ট করা অন্য কোনো বস্তু নষ্ট করার মতোই হয়ে থাকে। পশুদের কেবল লক্ষ্যের জন্য মারা, এটি ঠিক নয়। আর মিত্রেরা, যখন আমি পাহাড়গুলোতে যাই তখন সেখানে কেবল শিকারে যাওয়া জন্যই যাই না, আমি সেখানে ঈশ্বরের সাথে একাকী থাকবার জন্য যাই। আপনাদের মধ্যে কিছু লোক যদি আপনারা লক্ষ্য করেন, সেই মহান অভিজ্ঞতাগুলোর মধ্যে সবচেয়ে মহান অভিজ্ঞতাগুলো যা আমার হয়েছে, সেগুলো তখন হয়েছে যখন আমি বাইরে শিকারে যাই, সেখানে ঈশ্বরের সাথে আমার সাক্ষাৎ হয়। আমার সকল অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্য এক সকালে ঠিক এই জায়গাতে যখন আমি কাঠবিড়ালি শিকার করতে গিয়েছিলাম, তখন আমার একরকম অভিজ্ঞতা হলো যেরকম কি আমার কখনো হয়নি। আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, চিহ্ন এবং অদ্ভুত কার্য আর এরকম অনেক কিছুই দেখেছি, কিন্তু সেটা আমার ওপর সেই সকল বিষয় হতে যা আমার সাথে ঘটেছে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে। এখন কেবল কল্পনা করুন, দিবসের প্রায় অবসানের সময় বৃষ্টি হচ্ছিল, চারিদিকে গভীর মেঘে আচ্ছন্ন ছিল, আর দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে, উপরে উঠছে যেন একটি পাহাড়ের উপর একটি পেয়ালা উঠছে, তিনটি মেঘধনু উঠছে এবং উচ্চে উঠছে। যতক্ষণ না আপনি এতটা শূন্য হয়ে যান যে আপনি খুব কষ্টেই কিছু বলতে পারেন, তারপর তার নিকটে হেঁটে যান আর তাকে বলতে শোনেন, আর ঠিক সেই বার্তাকে নিশ্চিত করেন যা আপনি প্রচার করছেন তা সত্য। বুঝলেন, বললেন পুরাতন নিয়মের সদাপ্রভুই নতুন নিয়মের যিশু, তিনি কেবল নিজের পর্দা বদলে ফেলেছেন। আচ্ছা, আমি বসে সেটার অধ্যয়ন করতে লাগলাম। আমি সেই শব্দের অন্বেষণ করলাম যেখানে গ্রিক ভাষায় আপন চেহারা বদলানো অর্থ হল মুখোশ বদলানো। একদম ঠিক, পর্দা নয় কিন্তু তার মুখোশ। এটি এরকম জায়গায় এলো যেখানে তিনি বদলে গেলেন। বুঝলেন, এর অর্থ হলো যে তিনি আপন কার্য পদ্ধতি বদলে নিলেন। তিনি ঈশ্বর সদাপ্রভু ছিলেন, আর ঈশ্বর সদাপ্রভু নিজেকে আত্মহত্যে পরিবর্তিত করে বা বদলে মনুষ্য বানিয়ে দিলেন। তিনি সেই একই ঈশ্বর সদাপ্রভু যিনি পিতা ছিলেন আর ইনি পুত্র, সেই একই ব্যক্তি। আর কিভাবে তখন তিনি আমায় কিছু বলবার জন্য দিলেন? যদি ঈশ্বর চান তবে আমি দিবালোকে সেই একই গাছের নিকটে হওয়ার চেষ্টা করব। আর আমি আশা করছি যে তিনি আবার আমার সম্মুখে উপস্থিত হবেন। আমি বিশ্বাস করি যে তিনি উপস্থিত হবেনই যেন আমি জানতে পারি যে কি করতে হবে। আমার হৃদয় লোকদের জন্য ভারগ্রস্ত হয়ে আছে, আর আমি সেই সময়কে নিকটে আসতে দেখছি, আর দেখছি যে লোকেরা আর আমার প্রিয়জনেরা তৈরি নেই। আমি জানি না যে কি করতে হবে অথবা কি বলতে হবে, অতএব আপনারা আমার জন্য প্রার্থনা করুন। তারপর আমি কাল বিকাল বেলায় অথবা মঙ্গলবার সকালে এই স্থান ত্যাগ করব। আমি আর এই মণ্ডলীর এক ভাই ব্রিটিশ কলম্বিয়া যাচ্ছি, আর আমি পেন্টিকোস্টাল সেবকদের এক দলের সাথে বাইরে যাচ্ছি। এই যাত্রাটি স্পন্সর করা হয়েছে, এতে আমায় এক পয়সাও খরচ করতে হয়নি, আর তারা এটি স্পন্সর করেছে, আর এক পথ প্রদর্শক নিয়েছে, আর সেই পথ প্রদর্শক গাইড একজন পেন্টিকোস্টাল ভাই যিনি পবিত্র আত্মায় পূর্ণ। যখন আমি সেখানে হব আমার কাছে কিছু লোক থাকবে, কিছু শিকারী লোকেরা আর এমনই কিছু লোকজন যাদেরকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মা দিতে হবে, নরওয়ে এর শিকারী আর এরকমই কিছু লোক যারা এই টেপগুলির দ্বারা যেগুলো বাইরে যায় সেই আলোকে দেখেছেন, আর তারা চান যেন আমি উনাদের প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মা দিই। আমায় আগামী শনিবার সন্ধ্যাবেলায় ব্রিটিশ কলম্বিয়ায় পাইন লজ ডসন ক্রিসে সেখানকার সেবকগণের সঙ্গে যিনি প্রধান ওনার সাথে সাক্ষাৎ করতে হবে, আর তিনি যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মা নেওয়ার জন্য ক্ষুধিত এবং পিপাসিত। অতএব মিত্রেরা, আপনারা দেখুন যে এটি পূর্ণরূপে কেবলমাত্র শিকারে যাওয়া নয়। আমি সেই পথ প্রদর্শককে এবং সেই প্রত্যেক প্রচারককে যারা আমার সাথে যান যীশু খ্রিস্টের নামে তাদের বাপ্তিস্মা দিতে চাই। আপনারা আমার জন্য প্রার্থনা করুন। বুঝলেন, যা আমি জানি যে সেটা সত্য, এটি আমার হৃদয়কে ঈশ্বরকে দেখবার জন্য ক্ষুধিত এবং পিপাসিত করে তোলে। এখন বাকে যাওয়ার পূর্বে আমি আপনাদের অধিক সময় নিব না, কেবল অল্প শাস্ত্রাংশ হতে কিছু শেখাবো, যতক্ষণ না আমরা একটি এরকম স্থানে পৌঁছে যাই যেখানে আমরা প্রার্থনা করতে পারি। আর এটি করতে আমি বিশ্বাস করি যে কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে, ভাইব্রান নাম সভায় কারো সাথে কথা বলবার জন্য একটু থামেন, আমায় মাফ করবেন, এখানে আশেপাশেই আছে এরকম কেউ কি আমায় কিছু বলবেন? আমি ঠিক শুনতে পাইনি যে ভাই কি বললেন। কেউ একজন বলল তিনি চান যে আপনি তার শিশুকে উৎসর্গ করে দেন, উনার শিশুর উৎসর্গ করান। নিশ্চয়ই আমার ভাই, হ্যাঁ মহাশয়, আপনি আপনার শিশুকে এখানে ঠিক উপরে নিয়ে আসুন, আমরা এটি করতে খুবই আনন্দিত হব। আর এখন আমি এতে বিশ্বাস করি, অতএব এখন লোকেরা এখানে আসার পূর্বে আমি এটি বোঝাতে চাইব, ভাই আর্নল্ড কি ভেতরে আছেন? টেডি কি এখানে আছে? একজন ভাই বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনারা কি আমাদের জন্য পিয়নেতে আসবেন? এখন অনেক লোকেরা ছোট শিশুদের উপর জল ছেটায় আর তারা একে শিশুদের বাপ্তিস্মা বলে থাকে। এখন যদি আপনাদের গির্জায় এটি করে থাকে এটি ঠিক আছে, কিন্তু আপনারা দেখুন যদি তারা এরকম করে, এটি গির্জার এক আদেশ, এটি বাক্যে নেই। বাক্য ছিটিয়ে বাপ্তিস্মা দেওয়াকে সমর্থন করে না, বাক্য কোনোভাবেই ছিটিয়ে বাপ্তিস্মা দেওয়াকে সমর্থন করে না। পবিত্র শাস্ত্রে কখনোই কোনো ব্যক্তির জল ছিটিয়ে বাপ্তিস্মা হয়নি, তাদের প্রত্যেকের যীশুখ্রিস্টের নামে জলে ডুবিয়ে বাপ্তিস্মা হয়েছে। কিন্তু এখন বাইবেলে তারা সেই শিশুদের আনত আর প্রভুর কাছে উৎসর্গ করে দিত, তারা ছোট শিশুদের আনত আর প্রভুর কাছে উৎসর্গ করে দিত, তাদের প্রভু যীশুর হাতে দিয়ে দিত। ভগিনী, ঠিক আছে, আপনি আপনার ছোট শিশুকে নিয়ে আসুন। আর কি কেউ আছেন যাদের কাছে ছোট শিশু আছে, যাদেরকে আপনারা চান যেন তাদের উৎসর্গ করা হোক? কেননা আমরা এটি করতে খুবই আনন্দিত হব, আমাদের ছোট শিশুদের জন্য এটি এক উৎসর্গকরণ সভা হয়ে যাবে। এখন যীশু পবিত্র শাস্ত্রে, এখন এখানে এই মণ্ডলীতে আমাদের কাছে সব রকমের সংস্থার লোকেরা একসাথে মিলেমিশে রয়েছে। এতে কিছু প্রোটেস্ট্যান্ট আছে, কিছু ক্যাথলিক আছে, আর এখানে কিছু ইহুদিও আছে। পরম্পরাগত ইহুদিরা আছে যারা এখানে এই ভেতরে এসেছেন, এই কারণেই আমরা আমাদেরকে সংস্থা মুক্ত মণ্ডলী বলে থাকি। আর এখন যেন আপনারা বুঝতে পারেন, আমরা এই মণ্ডলীতে বাক্য অনুসারে থাকবার চেষ্টা করি, কেবল বাইবেলের সাথে থাকি। যে কোনো স্থানে বাইবেল যা কিছু বলে আমরা তার ঠিক সেরকমই অনুকরণ করি। এখন প্রথম মণ্ডলী আর সকল খ্রিস্টীয় ভাই বোন আর আপনারা সেবকগণ এটি স্বীকার করবেন যে এটি প্রথম মণ্ডলীর ইতিহাস। আমরা সকলেই এটি জানি, এটি ঠিক সেটাই যা ঘটিত হয়েছিল। সম্প্রতি আমি একজন ক্যাথলিক পাদ্রির সাথে কথা বলছিলাম, যিনি এখানে রাস্তার ওপারে থাকেন, আর উনি বললেন, ব্রহ্মা মহাশয় বললেন, আপনি কি একজন অক্যাথলিক না একজন প্রোটেস্ট্যান্ট? আমি বললাম একজন প্রোটেস্ট্যান্ট। তিনি বললেন, তবে তো আপনি আমাদের বিরোধ করেন। আমি বললাম, না মহাশয়, আমি লোকদের বিরোধ করি না, এটি তো এক গির্জার মত যার আমি বিরোধ করি। তিনি বললেন, তবে আপনি কি নিজেকে ব্যাপটিস্ট অথবা প্রেসবিটেরিয়ান বলেন? আমি বললাম, না মহাশয়, কেবল একজন খ্রিস্টিয়ান। আর উনি বললেন, আপনি আপনার ধর্মীয় শিক্ষা রীতির প্রণালী কোথা হতে বানান? খ্রিস্টান হতে গেলে ধর্মীয় শিক্ষা রীতি গঠনের জন্য আপনার কাছে এক ভিত্তি থাকা উচিত। আমি বললাম, এটি এক সত্য কথা, আমি বাইবেল থেকেই বানাই। আচ্ছা, উনি বললেন, এটি তো ক্যাথলিক গির্জার ইতিহাস। আর আমি বললাম, আচ্ছা, এটি কি রকম, পেরিতরা কি ক্যাথলিক ছিল? উনি বললেন, হ্যাঁ মহাশয়। আমি বললাম, ঠিক আছে, আমি এটি মানতে চলেছি যে এটি সত্য। উনি, আমি বললাম, তাহলে কেন আপনারাও বাক্যের বাইবেলের সাথে থাকেন না? থাকেন কেন? থাকেন না। উনি বললেন, আপনি দেখুন, খ্রিস্ট মণ্ডলীকে এই শক্তি দিয়েছেন যে যখনই সে চায় বাক্যকে পরিবর্তিত করতে পারে। আচ্ছা, আমি বললাম, তাহলে আপনারা বাক্যকে পরিবর্তন করেছেন এবং এরকম বানিয়ে দিয়েছেন যে রকম কি এটি আজ আপনাদের কাছে আছে? উনি বললেন, হ্যাঁ মহাশয়। আমি বললাম, তাহলে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই, তাহলে খ্রিস্ট এই বিষয়ে খুশি হবেন না? কারণ প্রথম মণ্ডলীতে তিনি পবিত্র আত্মা দিয়েছিলেন, তারা পীড়িতদের সুস্থ করেছিল, মৃতকে জীবন দিয়েছিল, আর মন্দ আত্মা ছাড়িয়েছিল, আর প্রথম ক্যাথলিক মণ্ডলীর শিক্ষার উপর বড় বড় আশ্চর্য কর্ম করেছিল, আর এটি ক্যাথলিক গির্জায় তখন থেকে দেখা যায়নি, যবে থেকে তারা শিক্ষা রীতিকে পরিবর্তিত করেছে। এখন আসুন আমরা ফিরে যাই আর মূল ক্যাথলিক হয়ে যাই, আসুন ফিরে যাই আর সেরকম হই যা বাইবেল তাদের বিষয়ে বলে, খ্রিস্ট তাদের সাথে চলেছেন। মিত্রেরা, এই কারণেই আমরা কোন মণ্ডলীকে, মণ্ডলীগুলোতে বা গির্জাগুলোতে যে লোকেরা আছেন তাদের দোষ দেওয়ার চেষ্টা করি না, কিন্তু আমরা এটি ঠিক সেরকমই রাখতে চাই যেরকম পবিত্র শাস্ত্র বলে। এখন পবিত্র শাস্ত্রে কখনো কোনো শিশুর বাপ্তিস্মা হয়নি, পবিত্র শাস্ত্রে কোথাও কোনো শিশুর ওপর জল ছিটানো হয়নি, কিন্তু এখানেই সেটি আছে যেখানে বাইবেল বলে তারা ছোট শিশুদের যিশুর কাছে নিয়ে এলো যেন তিনি তাদের উপর হাত রাখেন আর আশীর্বাদ দেন। আর তিনি বলেছিলেন, ছোট শিশুদের আমার নিকটে আসতে দাও আর তাদের বাধা দিও না, কারণ স্বর্গ রাজ্য এরকম লোকদেরই জন্য। এখন এটি একদম ঠিক কথা। এখন এই জন্য আমরা ছোট শিশুদেরকে মাতা ও পিতাদের হাতে হাত দিয়ে নিয়ে আমাদের স্বর্গীয় পিতার কাছে অর্পণ করি আর খুব গভীরভাবে সত্যনিষ্ঠার সহিত তাদের উৎসর্গকরণ করি। আমার দুই সন্তান আছে যাদের এখন পর্যন্ত বাপ্তিস্মা হয়নি, কারণ তারা কেবলই উৎসর্গিত হয়েছে। আমার এক শিশু মহিমায় আছে যার কেবল উৎসর্গকরণ হয়েছিল, বাপ্তিস্মা হয়নি, কারণ বাপ্তিস্মা পাপের ক্ষমার জন্য হয়ে থাকে। বুঝলেন, এটি দেখানোর জন্য যে আপনি অনুতাপ করেছেন। সেই শিশুটি এরকম কিছুই করেনি যার সে অনুতাপ করবে, সে তো একটি শিশু, কেবল পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তার কাছে এখানে আসবার কোনো শক্তিই নেই। বুঝলেন, আর তার পাপ, কোনো পাপ নেই, যখন খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তিনি পৃথিবীর পাপ দূর করার জন্য মরেছিলেন। যতক্ষণ না এই শিশু এরকম কিছু করে যার জন্য তাকে অনুতপ্ত করতে হয়, খ্রিস্টের রক্ত প্রায়শ্চিত্তের জন্য উপস্থিত থাকে। কিন্তু এখন মা এবং বাবাদের, পিতা মাতাদের এই অধিকার আছে যে তারা শিশুদের নিয়ে আসে যা তাদেরকে ঈশ্বর দ্বারা দেওয়া হয়েছে, আর পুনরায় ঈশ্বরের কাছে উৎসর্গ করে দেয়। হান্না মন্দিরে ছিল, সে প্রতিজ্ঞা করেছিল, সে বন্ধা ছিল, সে বৃদ্ধা ছিল, তার কাছে কোনো সন্তান ছিল না। সে বেদিতে এতটা সত্যনিষ্ঠার সহিত প্রার্থনা করেছিল যে যাজক তাকে দ্রাক্ষারসের নেশা নেশাগ্রস্ত হওয়ার দোষে দোষী করেছিল। সে বেদিতে চিল্লাচ্ছিল আর কাঁদছিল যেন ঈশ্বর তাকে এক সন্তান দেন, আর সে বলেছিল, ঈশ্বর যদি তুমি আমায় এক সন্তান দাও তবে আমি তাকে ঠিক এই জায়গায় নিয়ে আসব আর তোমায় দিয়ে দেব। মায়েরা, এইভাবেই আপনারা আপনাদের সন্তান লাভ করছেন, ঈশ্বর আপনাদেরকে আপনাদের সন্তান দিয়েছেন। এটি ঠিক সেরকমই যেরকম তিনি হান্নাকে সন্তান দিয়েছিলেন, আর এখন আপনারা আজ রাতে মন্দিরে আপনাদের সন্তানদের আনছেন। ঠিক এভাবেই হান্না ছোট সমুয়েলকে উৎসর্গকরণ করেছিল, এখন আমরা উৎসর্গকরণ করব আর আপনাদের শিশুদের প্রার্থনার সহিত পুনরায় ঈশ্বরের কাছে দিয়ে দেব যিনি আপনাদের এই সন্তান দিয়েছেন। আর আমি প্রার্থনা করি যে এই ছোট ছেলে এবং মেয়েরা যারা আজ রাতে এখানে দাঁড়িয়ে আছে ঈশ্বরের নিমিত্তে, অতীতের সমুয়েলের ন্যায় ভাববাদী এবং ভাববাদিনী হবে, যাদের আপনারা পুনরায় প্রভুকে দিয়ে দিচ্ছেন। এখন যদি সভা এক মুহূর্তের জন্য নিজেদের মস্তক নত করে, অতি প্রেমময় এবং অনুগ্রহকারী ঈশ্বর, এই সময় এই প্রজন্মের জন্য যারা আমাদের পরে আসবে, আমরা আপনার অনুগ্রহ এবং করুণার সিংহাসনের নিকটে আসি। এই ছোট শিশুরা যারা দাঁড়িয়ে আছে আর তারা যারা তাদের ধরে আছে, মাতাদের হস্ত এবং পিতাদের হস্ত আজ রাতে এদের ধরে আছে, এরা আগামী প্রজন্মের বীজ। যেন তারা এই ব্যাপারে নিশ্চিত রূপে এক সঠিক আরম্ভ পায়, এদের মাতা এবং পিতা এই ছোট শিশুদেরকে এখানে উপরে উৎসর্গকরণের জন্য আনছেন, যেন এদের জীবনগুলো জীবিত ঈশ্বরের কাছে দিয়ে দেন। পিতা, পাস্টার এবং আমি এখানে এগিয়ে আসছি আর এই বাচ্চাদেরকে উৎসর্গের প্রার্থনার সহিত আপনার কাছে নৈবেদ্য স্বরূপ অর্পণ করছি। আমাদের পিতা, এদের আশীর্বাদ যুক্ত করুন। আমরা প্রার্থনা করি যে আপনি এদেরকে আপনার ছোট দাস হওয়ার জন্য আশীর্বাদ যুক্ত করবেন। হতে দিন যেন এদের আয়ু দীর্ঘ হয়, এই পৃথিবীতে এদের জীবন আনন্দময় হোক, আর হতে দিন এরা যেন প্রভু যীশুর আগমন দেখতে পায়। কেবল এটি নয়, হতে দিন যেন তারা এক দীর্ঘ সুস্বাস্থ্যবান সুখী জীবন যাপন করতে পারে আর আপনার সেবক হতে পারে। আপনি এদের জীবনকে পরিচালিত করুন। যদি কোনো আগামীকাল থাকে তবে আপনি এই বাচ্চাদের মধ্যে হতে আগামীকালের জন্য প্রচারক, গায়ক, এভাঞ্জেলিস্ট এবং মিশনারি বানান। প্রভু এটি প্রদান করুন। আপনার বাক্য অনুসারে, পবিত্র শাস্ত্র অনুসারে যতটা আমরা সেই বিষয় জানি, আমরা এদেরকে আপনার নিকটে উৎসর্গ করছি। যেরকম পবিত্র শাস্ত্রের অন্তিম পুস্তকে লেখা আছে, সেই ব্যক্তি যে এর থেকে একটি শব্দ বাদ দেয় অথবা এতে একটি শব্দ জুড়ে দেয়, ঈশ্বর জীবন বৃক্ষ হতে তার অংশহরণ করবেন। তখন আমরা এতে একটি শব্দ জুড়তে পারি না অথবা একটি শব্দ বাদ দিতে পারি না। এই জন্য ঈশ্বর আমরা একে এরকমই রেখে দেই যেরকম আপনি আমাদের দিয়েছেন, আর এটি শেখাই আর আপনার অনুগ্রহের দ্বারা এই অনুসারে জীবনযাপন করার চেষ্টা করি। আমরা ঠিক এই সেভাবে এই শিশুদের উৎসর্গ করছি যেরকম তারা বিগত দিনগুলোতে তাদের যিশুর কাছে নিয়ে এসেছিল। যদি তিনি শারীরিক রূপে আজ রাতে পৃথিবীতে থাকতেন, তবে এই মাতা এবং পিতারা তার চরণের নিকট এই ছোট বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য ছুটতেন, আর তিনি আপন হাত তাদের উপর রাখতেন এবং তাদের আশীর্বাদ দিতেন। প্রভু যিশু, আজ রাতে আপনি সেই মহান প্রতাপময়ের দক্ষিণ হস্তে বসে আছেন, আর আমরা এখানে আপনার সেবক রূপে আছি। আমরা আপনার কাছে প্রার্থনার সহিত আমাদের হাত এদের উপর রাখছি, যেন আপনি এদের ছোট জীবনগুলো নেন এবং আপনার মহিমার জন্য ব্যবহার করেন। আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন।
Little Ruth Myers, and ask
এখন আসুন আমরা ঈশ্বরের বাক্য হতে মথি 15 অথবা তার 5 অধ্যায় বার করি, আর আমরা কেবল তার একটা অংশ পাঠ করব। আর যদি ঈশ্বর চান তবে এর থেকে আমরা এক ছোট বিষয়বস্তু নিব প্রায় 15 অথবা 20 মিনিটের জন্য। তারপর আমরা প্রভুভোজ আর পা ধোয়ানো আর বাপ্তিস্মের সভা করব। এটা করতে আমাদের প্রায় 9:30 বেজে যাবে, বা আমাদের সমাপ্ত করতে তার অধিক সময় লাগতে পারে। আমি 5 অধ্যায় এবং তার 12 পদ হতে পাঠ করতে আরম্ভ করতে চাই। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেন স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাবাদিগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারের লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোন কার্যে লাগে না, কেবল বাহির ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপস্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দিবাদারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বস্থ পিতার গৌরব করে। আমি সেই অন্তিম পদ হতে এক এক বিষয় নিতে চাইব, যা হল 16 পদ। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎক্রিয়া দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমরা বাক্যে দুই ভিন্ন ব্যক্তিকে দুই জায়গায় ধার্মিক গণিত হওয়ার বিষয়ে বলতে দেখি, আর তাদের মধ্যে একজন পৌল আর দ্বিতীয় জন পিতর। সাধু পৌল এবং সাধু পিতর, আর সাধু পৌল আব্রাহামকে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত করেছিল, আর পিতর আব্রাহামকে কার্যের দ্বারা ধার্মিক গণিত করেছিল। পিতর বলেছিল যে সে তার কার্যের দ্বারা ধার্মিক গণিত হয়েছিল, পৌল বলেছিল যে সে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয়েছিল। এখন তারা পরস্পরের বিরুদ্ধে কথা বলছিল না, তারা সেই ব্যাপারটিকে দুই ভিন্ন দৃষ্টিকোণ হতে দেখেছিল। আর পৌল আব্রাহামের বিশ্বাসের বিষয়ে বলেছিল যা ঈশ্বর আব্রাহামের মধ্যে দেখেছিলেন, আর পিতর তার কার্যের বিষয়ে বলেছিল যে তার বিশ্বাসকে দৃষ্টিগোচর করেছে। অতএব এরকম লেখা আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। এখন এই জন্য পৌল যে বিষয়টা দেখেছিল সেই বিষয়েই বলেছিল যে ঈশ্বর কি দেখেছিলেন, আর পিতর সেই বিষয়ে কথা বলছিল যা লোকেরা দেখেছিল। কারণ যদি এক ব্যক্তির নিকটে বিশ্বাস থাকে তবে সে সেই অনুসারে কার্য করবে, তার জীবন সেই ব্যাপারটির অন্যদেরকে দেখাচ্ছিল। অতএব আমি আজ রাতে সেই বিষয়ে বলতে চলেছি, এই বিষয়ে বলতে চাই নিজের দীপ্তি প্রকাশিত করা। এখন কেবল এই কিছু মিনিটের জন্য আমি কেবল এখানে নিজেকে দেখাবার জন্য বা শোনাবার জন্য আসতে চাই না, সেটা ঠিক নয়, কিন্তু হতে পারে ঈশ্বর আমায় সাহায্য করছেন। হয়তো কোনো ব্যক্তিকে আমরা কিছু এমন শব্দ বলি যা আমাদের সকলকে সহায়তা করে, যে কিভাবে আমরা আরো ভালো করতে পারি, আরো এর চেয়ে ভালো জীবনযাপন করতে পারি। আমি নিশ্চিত যে এই জন্যই আমরা এখানে আসি যেন নিজেদের শোধরাতে পারি এবং সেই জ্ঞান লাভ করতে পারি যে আরো অধিকতর ভালো খ্রিস্টান হওয়ার জন্য আমরা কি করতে পারি। যদি আমার জীবনে কোনো একটি বিষয়ের ইচ্ছা থাকে তবে তা হলো এই যে আমি যেমন আজ আছি তার চেয়ে অধিক ভালো খ্রিস্টান হতে পারি। আর আমি নিশ্চিত যে এখানে উপস্থিত প্রত্যেক প্রাণের হৃদয়ে আরো এক অধিক ভালো খ্রিস্টান হওয়ার ইচ্ছা আছে। কিছু সময় পূর্বে আমি একটি পথ দিয়ে যাচ্ছিলাম আর গাড়িটি বেশ ভালো গতিতেই চালাচ্ছিলাম, আর যখন আমি গাড়ি চালাচ্ছিলাম তখন যেরকম কি আমি সবসময় সাধারণত করে থাকি আমি এদিক ওদিক নজর করছিলাম। আর যখন আপনি নিজে গাড়ি চালান তখন খুব একাকিত বোধ করেন, আপনি রেডিও চালাতে পারবেন না যতক্ষণ সেখানে পারিবারিক রেডিও স্টেশন না থাকে যেখানে আপনি ধর্মীয় গান শুনতে পারেন, কারণ এই বিষয়ে যা আপনার মধ্যে হতে সেই আত্মাকে বাইরে বার করে দেয়। আর একটু বয়স্ক হওয়ার পর আমি যেখানে যাই কেন আমি আমার সাথে একটি ছোট্ট কাগজের প্যাড রাখি, আর যখন ঈশ্বর আমার কাছে কোনো কিছু প্রকাশ করেন আমি কেবল সেটা লিখে ফেলি। আর আমি জঙ্গলে বন্দুকের গুলি দিয়ে বন্দুকের মধ্যে লিখেছি আর এরকমই করেছি যেন সেই ভাবনাকে পেতে পারি যা আমাকে দেওয়া হয়। নিজ কাপড় হতে এক ছোট টুকরো বার করি অথবা এরকমই কিছু বার করি আর তার উপর লিখি যেন বার্তা আমার মস্তিষ্কে থাকে। আর যখন আমি রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম আমি এক সুন্দর সূচনা বোর্ডে দিকে নজর দিলাম, আর সাধারণত আপনারা জানেন যে তারা সেই সব সূচনা বোর্ড গুলোতে অনেক কিছু সেটে দেয়, কিন্তু এই সূচনা বোর্ডে আমি কোন এরকম কিছু দেখলাম না। সাধারণত তারা অর্ধ নগ্ন মেয়েদের ছবি সেই বোর্ড গুলিতে লাগিয়ে দেয় অথবা কোন অন্য ছবি লাগিয়ে দেয় যা কোন নির্দিষ্ট সিগারেটের ব্র্যান্ডের অথবা মদের অথবা বিয়ারের অথবা কোন অন্য কিছুর সেই সব সূচনা বোর্ডে তারা বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্তু এটি আমার জন্য আশ্চর্যের ব্যাপার যে আমার প্রথম দৃষ্টিতেই সেটি আমার মনোযোগ আকর্ষণ করে নিল, কারণ সেই বোর্ডের ওপর কোন অশ্লীল কথা লেখা ছিল না, সেখানে কোন অশ্লীল কিছু ছিল না। আর আমি এটাকে মনোযোগ দিয়ে দেখলাম সেটা একটি সুন্দর বোর্ড ছিল আর সেটি সঠিক স্থানে স্থিত ছিল, ঠিক সেখানে যখন আপনি এই মোড়ে ঘোরেন আপনি সেই সূচনা না দেখে পারবেন না। আর আমার আশ্চর্য লাগলো যে সেটার উপর একটি শব্দ লেখা ছিল ক্ষুধার্থ, হাংরি, কেবল ক্ষুধার্থ, কেবল এটাই সেখানে ছিল। তারপর আমি বোর্ডের নিচে এক ছোট্ট অক্ষরের দিকে নজর দিলাম, লেখা ছিল 3 মাইল এগিয়ে, ক্ষুধার্থ 3 মাইল এগিয়ে। আচ্ছা, আমি সেটার বিষয়ে অধ্যয়ন করতে আরম্ভ করে দিলাম। লোকেরা বেশি না, সাধারণত যদি আগে এক ভোজালয় থাকে তবে তারা অন্যের তুলনায় আরো অধিক বেচার চেষ্টা করবে, বড় মাংসের টুকরো ঝলসানো অথবা এই ধরনের ছবি লাগিয়ে রাখবে। আর যখন আপনারা ভেতরে যান তখন সেই ধরনের কোনো কিছুই পান না যেরকম বিজ্ঞাপনে থাকে, কিন্তু সেটা তো কেবল একটি একটি বিজ্ঞাপন মাত্র, কিন্তু এরকম মনে হয় যেন এর এক আলাদাই ধরন ছিল। আর আমরা এটি জানি যে দিনগুলোতে আমরা আজ বাস করছি বিজ্ঞাপন দেওয়া খুবই লাভজনক হয়ে থাকে, আর আমরা খুঁজে পাই যে সেই সমস্ত লোকেরা যারা বাণিজ্যে এত অধিক উন্নতি করছে তারা বিজ্ঞাপনের বড় মহান ব্যক্তি। তারা তা টেলিভিশনে দেখায়, তারা নিজেদের পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য তা বোর্ডের উপর সেটে দেয় আর সেই সব জায়গায় যেখানে তারা চায়। এই সিগারেট পান করুন, সিগারেট ভরা গাড়ির মতো সিগারেট পান করতে আপনার কোনো কাশি আর হবে না, আর বিচারশীল মানুষের ফিল্টার আর কোন অন্য ব্যক্তির সিগারেট অথবা কিছু এই ধরনের সেটার, এবং তাদের বিয়ারে দীর্ঘ সুখী জীবন যাপন করুন আর সেই ধরনের আরো অনেক কিছু। এই সবই হলো বিজ্ঞাপন, আর তারা নিজেদের আয়কর এই বিজ্ঞাপনের পিছনে খরচ করে দেয় আর এটি নিশ্চিত রূপেই লাভজনক হয়ে থাকে। অতএব যদি এগুলো সেই বিষয়ের জন্য লাভজনক হয় তবে আমি ভাবতে শুরু করলাম, তবে যদি খ্রিস্টানের বিজ্ঞাপন করা যায় তবে এটি লাভজনক কেন হবে না। আচ্ছা, তখন আমি ভাবলাম একটি বিজ্ঞাপন কি আপনার কাছে বাকি লোকদের চাইতে কিছুটা আলাদা কিছু থাকতে হবে। যদি এই জগতের বস্তুর মতো কেবল সাধারণ কোনো কিছু থাকে তবে এটি লোকদের মনোযোগ কখনোই আকর্ষণ করবে না। এখন যদি এক ব্যক্তি একটি মোটর গাড়ি কিনতে চাচ্ছে তবে সে সেই সূচনা বোর্ডের সামনে দিয়ে চলে যাবে। কিন্তু যদি সে ক্ষুধার্ত হয় তবে সে সূচনা বোর্ডটি খুঁজবে। অতএব আমি বিশ্বাস করি যে একজন খ্রিস্টান হল ঈশ্বরের বিজ্ঞাপন বোর্ড। আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকেই আমরা ঈশ্বরের বিজ্ঞাপন বোর্ড, আর আমাদের এই ব্যাপারে এতটা উত্তেজিত হওয়ার দরকার নেই যতটা আমরা হই। ব্যাস কেবল সাধারণভাবে এরকম জীবনযাপন করুন যে লোকেরা আপনার মতো হওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে যায়। এখন আমি সেই বিজ্ঞাপনটির উপর নজর দিলাম, এই বিজ্ঞাপনটিতে এটি কোনো কিছু দাবি করছিল না, কোনো কিছুরই না, কিন্তু কেবল এক প্রশ্ন জিজ্ঞাসা করছিল, আপনি কি ক্ষুধার্ত? আর আপনি কোনো ব্যক্তিকে খাওয়ার জন্য ততক্ষণ কিছু বেচতে পারেন না যতক্ষণ সে ক্ষুধার্ত না হয়। প্রথম বিষয় যা একটি বিজ্ঞাপন করে থাকে তা হল সেই ব্যক্তি যে সেখান দিয়ে যাতায়াত করে তাকে সেই বিজ্ঞাপনটি দেখতে হয়। এখন কেবল একটি উপায় আছে যার দ্বারা লোকেরা কখনো খ্রিস্টকে দেখতে পারে, যখন তারা খ্রিস্টকে আপনার মধ্যে এবং আমার মধ্যে দেখবে। এটি হলো একমাত্র উপায় যাতে লোকেরা সেই খ্রিস্টকে কখন দেখতে পাবে। তাদের বিবেক সূর্য অস্ত, পাখির কলরব, পাতা আর ঘাস আর ফুল আর গান এবং বার্তা আর এইসব ব্যাপার যাতে আমরা খ্রিস্টকে লাভ করবার পর আনন্দ করি, এইসব ব্যাপারে শূন্য হয়ে আছে। কিন্তু যতক্ষণ আমরা এরকম স্থানে না পৌঁছে যাই যেখানে আমরা খ্রিস্টকে প্রকাশ করতে পারি, এখন সেই বিষয়টি স্মরণে রাখবেন। আজ রাত হতে মনে রাখবেন যে আপনাদের প্রত্যেকেই ঈশ্বরের বিজ্ঞাপন বোর্ড, আপনারা ঈশ্বরের বিজ্ঞাপন দেওয়ার এজেন্ট। এখন জগৎ আপনাদের দিকে দেখবে এটি জানবার জন্য যে খ্রিস্ট কি। অতএব আমরা সেখানে অনেকগুলো বড় কথা যা সেই বিষয়গুলোর সাক্ষ্য দেয় যা আমরা বাস্তবে নই সেগুলো সাটাতে চাই না। আসুন প্রথমে আমরা সেটা হই, যখন আমরা তা হয়ে যাই তখন জগৎ আপনাতে আর আমাতে খ্রিস্টকে দেখবে। প্রথম বিষয় হলো যে কোনো বিজ্ঞাপন এক ব্যক্তিকে সেটা দেখতে হবে। তারপর পরবর্তী বিষয় এই হয় যে তাদেরকে সেটি চাইতে হয়। এখন যদি তারা দেখে আর সেটি না চায় তা আলাদা ব্যাপার, কিন্তু আপনি বাইরে ব্যর্থই বিজ্ঞাপন লাগাননি। কিন্তু প্রথমে যদি এটি তাদের দেখাতে হয় আর তখন আমাদের সেটি এতটা আকর্ষক বানাতে হয়। ও, আমি আশা করছি যে আপনারা এটি বুঝতে পারছেন যে উদ্ধার বা মুক্তির আকর্ষণ কেমন হয়ে থাকে, যে তা এক ব্যক্তির জন্য কি করে। আমাদের এই জগৎকে খ্রিস্টের প্রতি আকর্ষিত করতে হবে, আর সুসমাচারে এক আকর্ষণ আছে। এটি তাদের জন্য যারা ঈশ্বরের জন্য ক্ষুধিত, এটি কেবল তাদেরকেই আকর্ষিত করে যারা ক্ষুধার্ত এবং পিপাসিত। আর এই ধরনের লোকদের জন্যই আমরা এখানে বাইরে আছি। আমার পিতা আকর্ষণ না করিলে কেহই আমার নিকটে আসিতে পারে না। কিন্তু এরকম অনেকে আছে যাদেরকে পিতা আকর্ষণ করেছেন আর তারা ঈশ্বরকে লাভ করবার জন্য ক্ষুধিত এবং পিপাসিত, আর তারা জানে না তাকে কোথায় পাওয়া যাবে। কারণ যাদেরকে বিজ্ঞাপন বোর্ড হওয়া উচিত ছিল তারা জগতের বিষয়ে এত অধিক পরিমাণে সাটা অবস্থায় দাঁড়িয়ে আছে যে খ্রিস্ট আসবার পর তাদের জীবন এবং খ্রিস্টকে পাওয়ার পূর্বে তাদের যা জীবন ছিল তারা এর মধ্যে পার্থক্যই দেখতে পায় না। তারা জগতের মতোই জীবনযাপন করে, তারা জগতের মতোই কথাবার্তা বলে, তারা সেই সমস্ত গানেই গায় যা জগত গেয়ে থাকে, তারা জগতের মতোই বসন পরিধান করে, আমি বলতে চাই বিশেষ করে স্ত্রীরা, আর তারা জগতের মতো আচরণ করে, তারা জাগতিক স্থানগুলোতে যায়, তারা জাগতিক মনোরঞ্জনে উপস্থিত হয়। কেউ একজন আমায় একদিন এক সেবকের বিষয়ে বলেছিল, আর আমি সেই ব্যক্তিকে ভালোবাসি, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে তিনি একজন মহান ব্যক্তি। উনি বলেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে আপনি এক পবিত্র পেশনকারী হোলি রোলার। আমায় বলেছিল যে আমি এক হোলি রোলার। আমি বললাম, আচ্ছা, আমি মনে করি না আমি তাই, কিন্তু আমি বললাম আমি পবিত্র হতে চাই, আর যদি ঈশ্বর আমায় কখনো রোল বা পেশন করতে বলেন তবে আমার অনুমান যে আমি রোল বা পেশন করব, কিন্তু আমি তো যে কোনো ভাবেই হোক না কেন পবিত্র হতে চাই। ঈশ্বরের সামনে পবিত্রতার যার অর্থ হলো এক পরিষ্কার জীবন যাপন করতে চাই। অতএব উনি বলছেন, আচ্ছা, আপনি যে চারিদিকে যান এবং বিদেশেও যান, আর আপনি নিজেকে এক মিশনারি বানিয়ে ফেলেছেন, কোন গির্জাই আপনাকে প্রেরণ করেনি, আর আপনি কেবল নিজেকে স্বয়ং হাতে তৈরি মিশনারি বানিয়ে ফেলেছেন। আচ্ছা, আমি বললাম, যদি আমি নিজেকে স্বয়ং নিজের হাতে তৈরি মিশনারি বানিয়ে নিয়েছি, তবে এটি জগতের মনোযোগকে আকর্ষিত করবে না, কারণ তারা সেই বিষয়টির খোঁজ করছে না, তারা তো খ্রিস্টকে খোঁজ করছে। আর আমরা পাই যে সেই সকল লোকেরা যারা ওসব চিন্তা করে, দুই প্রকারের লোক আছে, ঈশ্বরের কাছে দু ধরনের লোক আছে। এরকম লোক আছে যাদেরকে ঈশ্বর ব্যবহার করেন যেন তারা গৃহে থাকে, আর তারা পীড়িতদের বিবাহ করে, আর মৃতদের কবর দেয়, আর বাচ্চাদের চুম্বন করে, আর তাদের যুবতীদের বিবাহ করায়, আর ওই ধরনের সব করে। তাদের মধ্যে অনেকে, অনেক লোকেরা এটি জানে না যে তলোয়ার চালনা করা আর সামনে যুদ্ধক্ষেত্রে দ্বিধার তরবারি নিয়ে বার হওয়া কি। তারা জানে না যে যুদ্ধ কি, শত্রুর বিরুদ্ধে লড়াই কি। তারা বাইরে যায় আর তারা তৎপর লোক, ধর্মশাস্ত্র জ্ঞানী, মহান ব্যক্তি হয়ে থাকে, যারা দাঁড়িয়ে এতটা প্রভাবপূর্ণ বার্তা দেয়, আর এরকম ভাষায় কথা বলে যে ওয়েবস্টারও একটি ডিকশনারি বলতে পারবে না যে তারা কি বলছে। তাদের কাছে কলেজ হতে প্রাপ্ত ডিগ্রি আছে, কিন্তু এগুলো ব্যাপার ঠিক আছে। যখন আপনি বুদ্ধিজীবী দলের সাথে কথাবার্তা বলছেন যারা কেবল ঘরোয়া গির্জায় যেতে চায়, কিন্তু যখন আপনি সেখানে বাইরে যুদ্ধের ক্ষেত্রে যান, যেখানে সেই লোকদের মধ্যে ওই সমস্ত বিষয় হতে আর কিছু অধিক থাকে, তারা সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি প্রকাশিত রূপে দেখতে চায়, না হলে আপনি তাদেরকে এটি বেচতে পারবেন না। তারা খ্রিস্টকে পুনরুত্থানের শক্তিতে দেখতে চায়। এখনো পর্যন্ত সেই লোকেরা জানে না দ্বিধার তরবারিকে ধরা, সেখানে শত্রু সামনাসামনি হয়ে যুদ্ধ করা কি, যেখানে শয়তান আর জাদু টোনাকারী লোকেরা আর সবকিছু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর আপনাকে সর্বদিক প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানায়, আর যেখানে লোকেরা আছে যারা সেই বাইবেলটি পড়ে আর বলে, যদি যীশু খ্রিস্ট অর্ধ কল্ল আর যুগানুযুগ একই আছেন, তাহলে আমি পবিত্র আত্মাকে সেরকমই কার্য করতে দেখতে চাই যেরকম তিনি পূর্বে করেছিলেন, বুঝলেন? তখন আপনি কোন স্কলারশিপ ডিগ্রি নিয়ে ওই বিষয়টি করতে পারবেন না। এই বিষয়টি করতে হলে যীশু খ্রিস্টের পুনরুত্থান এবং শক্তি প্রয়োজন। হ্যাঁ, আর এখন এটি হলো সেই বিষয় যা ক্ষুধার্ত দেশবাসী খোঁজ করছে। তাদেরকে এই বিষয়টি দেখতেই হবে, তাদের তো এই বিষয়টি যেতেই হবে, আর এটি ঠিক সেই বিষয় যা এই রাষ্ট্রের নিকটে আছে। এই কারণে আজ রাতে আমাদের কাছে পরমাণু যুদ্ধের এতগুলি সতর্ক বার্তা আছে, কারণ রাষ্ট্র এই বিষয়টি দেখছে, এই রাষ্ট্র এটি দেখছে, আর সে এটি চায় না, আর এই কারণে ঈশ্বরের বিচার তার উপর নেমে এসেছে। এটি এই জন্য কারণ আমরা তুলা যন্ত্রে মাপিত হয়ে গিয়েছি। আমি দেখেছি যেখানে আমাদের রাষ্ট্রপতি শ্রী কেনেডি ট্রাম্প, আমি বিশ্বাস করি ওনার নাম কেনেডি, অনেকগুলো অধিকারীদের সেখানে নিচে পৃথক যুদ্ধের জন্য পাঠিয়েছেন। তিনি 400 জনকে দক্ষিণে পৃথক যুদ্ধ থামানোর জন্য পাঠিয়েছেন, আর যখন তিনি পাঠানো শেষ করলেন, তিনি বেশি নয়, ঠিক 666 জনকে পাঠিয়েছিলেন। একটি টাইম পত্রিকায় বেরিয়েছিল, ও যদি লোকেরা কেবল আত্মিক হত, জেগে থাকতো আর দেখতো যে 666 কি, ঠিক এতজনই তাদের কাছে ছিল। এটি এই মাসের টাইম পত্রিকায় আছে। এখন আমরা পাই যে যতক্ষণ লোকেরা ঈশ্বরকে চেতে আরম্ভ না করে, যতক্ষণ লোকেরা পিপাসিত হয়ে না যায়, যীশু বলেছেন ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত এবং তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। এখন আপনাদের সেটার জন্য ক্ষুধিত ও পিপাসিত হতেই হবে। আমরা খ্রিস্টের বিজ্ঞাপন বোর্ড, আর খ্রিস্ট আমাদের স্পন্সর করেন, এটি খ্রিস্টের দ্বারা স্পন্সর করা হয়েছে, আর তিনি আমাদেরকে আমাদের জীবন দেন যেন আমরা তাকে স্পন্সর করি। এখন আপনি কিরূপ ব্যক্তি হবেন যদি আপনি কোনো ব্যক্তিকে স্পন্সর করেন? আমাদের কিরকম লোক হওয়া উচিত যদি খ্রিস্ট আমাদের স্পন্সর করেন? তিনি আমাদের উদ্ধার করেন, তিনি আমাদেরকে সুস্থতা দেন, তিনি আমাদেরকে আমাদের স্বাস্থ্য আর বল দেন, তিনি আমাদেরকে আহার দেন, তিনি আমাদেরকে গৃহ দেন, তখন আমাদেরকে খ্রিস্ট দ্বারা স্পন্সর করা হয়েছে। আর পেন্টিকোস্টাল লোকেরা যারা পবিত্র আত্মায় পূর্ণ, তারা যীশু খ্রিস্টের স্পন্সর, তাদেরকে যীশু খ্রিস্টের দ্বারা স্পন্সর করা হয়েছে, আর লোকদের কাছে এক উদাহরণ হওয়ার জন্য তাদেরকে পবিত্র আত্মা দেওয়া হয়েছে। আমাদের আজ কিরূপ ব্যক্তি হওয়া উচিত? আজ মণ্ডলী কোথায় হওয়া উচিত? আমাদের এরূপ অবস্থা হওয়া উচিত যা সমস্ত জগৎকে আমাদের মতো হতে চাওয়াবে। যেন লোকেরা পথ দিয়ে যায় আর বলে সে এক এরকম ব্যক্তি হতে পারে, আমি তার সাথে তার ধার্মিক মতের সাথে সহমত নই, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে সে এক বাস্তবিক খ্রিস্টান। এক স্ত্রী রাস্তা দিয়ে যায় আর বলে, হতে পারে সে পুরানো ফ্যাশনের, কিন্তু যদি এই শহরে কোনো একজন খ্রিস্টান আছে তবে সে ওই মহিলাটি যে যাচ্ছে, কারণ আমরা যীশু খ্রিস্টের দ্বারা স্পন্সর করা হয়েছি। আমেন। ও, যদি আমরা তার বিজ্ঞাপন বোর্ড হই আর আমাদেরকে তার দ্বারা স্পন্সর করা হয়েছে, তবে আমাদের কি ধরনের ব্যক্তি হওয়া উচিত? তখন একমাত্র খ্রিস্টের কাছ থেকে আমরা আমাদের জীবন পাই, আর আমরা আমাদের বল পাই, আর আমাদের কাছে যা কিছু আছে সব খ্রিস্ট হতেই আসে। তিনি আমাদের স্পন্সর ও আমি সেই বিষয়ের জন্য চিরকৃতজ্ঞ। অতএব আমাদেরকে তার মতো হওয়া উচিত। আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা কি করছি, আমরা কি বলছি, নিজের দৈনিক জীবনে আমরা কি করছি, কারণ আমরা খ্রিস্টের দ্বারা স্পন্সর করা হয়েছি। আমাদের কি রূপে চলা উচিত যদি আমরা খ্রিস্টের দ্বারা স্পন্সর করা হয়েছি? যদি কেউ আমাদের বিপক্ষে মন্দ কথা বলে তবে আমাদের কি বলা উচিত যদি আমরা খ্রিস্টের দ্বারা স্পন্সর করা হয়েছি? আমাদের খ্রিস্টের মতনই হতে হবে, তাই নয় কি? এখন কেবল একটি বিষয়, আরো একটি বিষয় আছে যা আমাদের করা উচিত, এটি নয়, কিন্তু আরো একটি বিষয় আছে যা আমাদের ন্যায় সেবকদের করা উচিত। আমাদের এরকম এক সুসমাচার শোনানো উচিত যেন তা ক্ষুধার্তদের আকর্ষিত করে। এখন যদি আমরা একটি সামাজিক সুসমাচার প্রচার করি আর বলি, আচ্ছা আপনাদের আসা উচিত আর আমাদের সংস্থায় যোগদান করা উচিত, গত বছর আমরা আমাদের সংস্থায় আরো 4,000 জনকে লাভ করেছি, এটি সেই বিষয় নয়। যদি আপনারা আমাদের গির্জার সদস্য হন, আমরা এটি দেখব যেন আপনাদের দেখাশোনা করা হয় যখন আপনার বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবেন, আর যদি আপনি এক বিশ্বস্ত সদস্য হন তবে এটি এক বীমা পলিসির মতো হবে, যখন আপনারা বৃদ্ধ হয়ে যাবেন তখনও আপনাদের দেখাশোনা করা হবে। আমরা দেখব যেন এইরকমই হয়, এটি তবু আকর্ষিত করবে না। যা আমরা করতে চাই তা হলো এক রকম সুসমাচার প্রচার করা যা ক্ষুধার্থ জগৎকে আকর্ষণ করে। এখন আপনি কিভাবে এই ক্ষুধার্থ জগৎকে আকর্ষিত করবেন যারা এটি জানে না যে কোথা হতে তারা এলো, তারা কে আর কোথায় যাচ্ছে, যতক্ষণ আপনি এক সুসমাচার প্রচার না করেন যা খ্রিস্টকে এক জীবিত আবহায় ঠিক এখানে এখনই আমাদের চারিদিকে উঠিয়ে দাঁড় করিয়ে দেয়? আমরা এটি করতে পারি না, কোনো উপায় নেই। আমরা মেশন অ্যান্ড ফলস অথবা অন্য কোনো অস্থায়ী আবাসে যুক্ত হতে পারি, কোনো অস্থায়ী আবাসে যুক্ত হওয়া এক ভালো ব্যাপার, কিন্তু আমাদের এরকম সুসমাচার প্রচার করা উচিত যা ক্ষুধার্ত জগৎকে আকর্ষণ করে, যা তাদেরকে ধরে যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত এবং পিপাসিত, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। এখন তারা কিভাবে হতে পারবে? ধার্মিকরা পরিপূর্ণ হবে, কিসে পরিপূর্ণ হবে? পবিত্র আত্মায়। বাইবেল বলে স্টিফান এক ব্যক্তি যে পরিপূর্ণ ছিল, কিসে পরিপূর্ণ ছিল? শক্তিতে পরিপূর্ণ ছিল, বিশ্বাসে পরিপূর্ণ ছিল, প্রেমে পরিপূর্ণ ছিল, পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিল। এই সেই বিষয় যা তাকে সেটা বানায় যা সে ছিল, কারণ সে পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিল, সে খ্রিস্টের জন্য এক বাস্তবিক বিজ্ঞাপন বোর্ড ছিল। সন হেনরির সভায় যখন সে সেই দিন সকালে দাঁড়িয়েছিল আর তারা তার উপর দোষারোপ করছিল, তারা বলল এই ব্যক্তি যে সে কি করছিল, আর সে সন হেনরির মহাসভার সামনে একাকি দাঁড়িয়েছিল, সে কেবল একাই ছিল, হয়তো 2,000 অথবা 3,000 ইহুদি অথবা 5,000 জন সেখানে দাঁড়িয়ে তার উপর আঙ্গুল তুলেছিল। বাইবেল বলে যে যখন সে তাদের সামনে এগিয়ে গেল তার চেহারা এক স্বর্গদূতের মতো আলোকিত হয়ে গিয়েছিল। এর মানে এই নয় যে তার মুখমণ্ডল হতে আলো বের হচ্ছিল। এক দূত, একজন সমাচার বাহক যে এটা জানতো যে সে কার বিষয়ে কথা বলছে। স্টিফান সেখানে হেঁটে গেল, সে মৃত্যুর ভয়ে ভীত ছিল না, সে কোনো বিষয় ভীত ছিল না, কারণ সে জানতো যে সে কার বিষয়ে বলছে। যেমন পল বলেছিল, আমি জানি যে আমি কার উপর বিশ্বাস করেছি, আর আমি নিশ্চিত যে যা আমি তার কাছে সঁপেছি তিনি তার রক্ষা করতে পারেন। কিন্তু স্টিফান সানহেনরির সভায় হেঁটে গেল, যেমন কি একটি মেষ অনেকগুলো শিয়ালের মধ্য দিয়ে যায়, তারা তার রক্তের জন্য চিল্লাচ্ছিল আর তারা তাকে দোষারোপ করছিল, তার উপর দোষারোপের আঙ্গুল তুলেছিল। সে কি করেছিল? সে বলেছিল, ভাতাগণ এবং জনগণ, আব্রাহামকে ডাকবার পূর্বে যখন সে মেসোপটেমিয়াতে ছিল, তেজময় ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন। সে এগিয়ে যায় আর আব্রাহামের সম্পূর্ণ ইতিহাস ব্যক্ত করে, আর ইও বলে যে কিভাবে তার দ্বারা পরজাতিদের আনা হবে। আর যখন সে এক নিশ্চিত স্থানে পৌঁছে গেল, তাকে দেখুন, সে পবিত্র আত্মায় ভরা ছিল, তারা অপেক্ষা করছিল, তারা তাকে ধরবার জন্য অপেক্ষা করতে পারলো না। সে বলল, হে হৃদয় এবং মনের অচিহ্নত লোকেরা, তোমরা সর্বদাই পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো, যেমন তোমাদের পিতৃপুরুষরা করতেন তেমনি তোমরাও করে থাকো। সে ঈশ্বরের বিজ্ঞাপন পড়ছিল। যখন তাহারা তাহাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে চাইল, নগরের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে চাইল, যখন তিনি মুমূর্ষু অবস্থায় তখন তিনি স্বর্গের দিকে মস্তক উত্তোলন করে প্রার্থনা করলেন, যেন যাহারা তাহাকে প্রস্তরাঘাত করিতেছে যেন তাহাদের অপরাধ ক্ষমা করে দেন, যেমন প্রভু যীশু ক্রুশের উপর থেকে করেছিলেন। আর ঈশ্বর উপর থেকে দেখেছিলেন একটি ছোট্ট বিজ্ঞাপন বোর্ড নেওয়া হচ্ছিল। স্টিফান স্বর্গের দিকে দৃষ্টিপাত করলেন এবং বললেন, দেখো আমি স্বর্গ উন্মুক্ত এবং যীশু ঈশ্বরের দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছেন, এবং সে ঈশ্বরের বাহুতে নিদ্রা গেলেন। তিনি বিজ্ঞাপন বোর্ড ছিলেন ক্ষুধার্থ পৃথিবীর জন্য।
আপনারা বলেন, আচ্ছা সেখানে কতজন ছিল? আপনি বলেছিলেন সেখানে প্রায় 5000 জন ছিল, তাদের মধ্যে কতজন উদ্ধার পেয়েছিল? সেখানে কজন ছিল? একজন ছিল, সে ঠিক সে তখনই সেটা গ্রহণ করেনি, কিন্তু বহু বছর পর করেছিল। হালেলুয়া! কোথায়? আপনার প্রভাব কখনো মরে না। এক ব্যক্তি ছিল যে সেই বিষয়টি ধরে রেখেছিল, সে তরুণ ফরসি সোল ছিল যে সেখানে দাঁড়িয়েছিল, যার কাছ থেকে তাকে মারার জন্য পরামর্শ নেওয়া হয়েছিল এবং যে তার মৃত্যুর সাক্ষী ছিল। কিন্তু যখন সে সেই ছোট ছেলেটির মধ্যে জীবিত খ্রিস্টের পরাক্রমের মহিমার বিজ্ঞাপন দেখল, এটি তার কাছ থেকেই কখনই দূরে পলায়ন করেনি। সেই ব্যক্তি পৌল, সেই যে ওই সকালে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়েছিল, সে হাজার হাজার প্রাণকে খ্রিস্টের প্রতি চালিত করেছিল, কারণ এক ব্যক্তি যীশু খ্রিস্টের বিজ্ঞাপন বোর্ড হওয়ার জন্য নিজ জীবন দিয়ে দিতে ইচ্ছুক ছিল। আমাদের আজ কি করা উচিত? এতে কিছু আসে যায় না। আমাদের অনেক শ্রোতার প্রয়োজন নেই। আমাদের 10,000 জনকে প্রচার করতে হবে না, আমাদের এমনি প্রচার করতেও হবে না, আমরা ঈশ্বরের বিজ্ঞাপন বোর্ড হতে পারি। আপনি কিভাবে জানেন যে আপনার জীবন কোন যুবক ব্যক্তি জীবনকে সুসমাচারের উপর চলতে শুরু করাবে না? আপনাদের মধ্যে কিছু বৃদ্ধ পুরুষ এবং স্ত্রীকে দেখে কোন যুবক পুরুষ সেখানে বাইরে কোনো কার্যক্ষেত্রে যাওয়া শুরু করে আর 10,000 প্রাণকে খ্রিস্টের জন্য যেতে? এটা এই জন্য, কারণ সে খ্রিস্টকে আপনার মধ্যে দেখেছে, যে আপনি খ্রিস্টকে সুসমাচারের সাধারণ শক্তিতে তার সামনে প্রস্তুত করেছেন। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের খ্রিস্টকে প্রয়োজন। হ্যাঁ মহাশয়, কেবল একটি উপায় আছে যার দ্বারা আমরা খ্রিস্টকে দেখতে পারি, আর সেটা তখন হবে যখন তিনি আমাদের ভেতর থেকে প্রতিফলিত হবেন। আমি আপনার ভেতর খ্রিস্টকে দেখতে পারি। আমি সভায় আসি, আমি প্রচার আরম্ভ করি, আপনারা তাকে আমাকে দেখতে পারেন। ঠিক এসবেই আমরা খ্রিস্টকে দেখতে পারি। আমি লোকদেরকে দেখি, আপনারা দেখতে পাবেন তারা উৎসাহী কিনা। কেবল কিছু মিনিটের মধ্যেই আপনি আপনার শ্রোতাদের দিকে দেখুন, আপনি বলে দিতে পারবেন যে এটা তাদের অধৈর্য করছে না করছে না, বুঝলেন? আর প্রথম ব্যাপারটি আপনি জানেন, আপনি তাদেরকে প্রত্যেকের বাক্যের জন্য গভীর প্রত্যাশার সহিত সেখানে বসে থাকতে দেখেন, বুঝলেন? আমি খ্রিস্টকে সেই ব্যক্তির ভেতর থেকে প্রতিফলিত হতে দেখি, কারণ সে খ্রিস্টের জন্য ক্ষুধিত এবং তৃষিত। তারপর যখন আমি সুসমাচার প্রচার করি, তখন সে আমার মধ্যে হতে খ্রিস্টকে প্রতিফলিত হতে দেখে, আমি তার মধ্যে খ্রিস্টকে প্রতিফলিত হতে দেখি, তখন এর অর্থ হল এই যে খ্রিস্ট আমাদের মধ্যে আছেন। আমেন! ক্ষুধিত এবং তৃষিত হওয়া। আমি শ্রোতাদের দেখি যে তারা এটি কিভাবে নিচ্ছে। আপনি কিছু অন্য কথা বলুন, দেখুন তাদের ওপর সেই কথা কি প্রভাব পড়ে। আপনি তাদের চেহারাগুলো আনন্দে পরিপূর্ণ দেখেন, তারা ঠিক তখনই কোন বিষয়কে গ্রহণ করবার জন্য তৈরি। এটাই খ্রিস্ট। আমি খ্রিস্টকে সেই ব্যক্তির মধ্যে হতে প্রতিফলিত হতে দেখি, কারণ সুসমাচার, খ্রিস্টের সাধারণ সুসমাচার তার হৃদয়ে গৃহীত হচ্ছে, কারণ তারা ক্ষুধার্ত এবং পিপাসার্ত। আর আমি একটা বিজ্ঞাপন বোর্ড দেখলাম। কি ধরনের বিজ্ঞাপন? কোন ধর্মশাস্ত্রের জ্ঞান নয়, থিওলজি নয়, কোন মানুষ দ্বারা তৈরি কোন মত নয়, কিন্তু খ্রিস্ট যিনি আজ ঠিক এরকমই ভাবে জীবিত আছেন এবং পরাক্রমের জন্য, কারণ তিনি অর্ধকল্য এবং যুগানুযুগ পর্যন্ত যে সেই আছেন। আমেন! ঠিক আছে, তারা খ্রিস্টের পরাক্রমকে চলতে দেখে, সেটি ভবনের মধ্যে দেখতে পারে, আর সেটিকে লোকদের ওঠানো, হৃদয়ে গুপ্ত চিন্তাগুলোকে প্রকাশ করা, যারা কানে শোনে না তাদের কান কি খোলা আর অন্ধদের চোখ খোলা দেখতে পারে। এটি কি? এটি আকর্ষণ করছে, এটি খ্রিস্টের সূচনা বোর্ড, আর লোকেরা এটি দেখে আর তারা একত্র হয় আর ঈশ্বরের স্তুতি করে। আমি এই বিষয়টি তাদের মধ্যে দেখি যখন তারা ঈশ্বরের স্তুতি করে, তারা সেটি এখানে দেখে যখন এইভাবে যায়। অতএব পরস্পরের দ্বারা আমরা খ্রিস্টকে তার দীপ্তি প্রতিফলিত করতে দেখি। এখন এতে কিছু যায় আসে না যে আমি এটা এখানে কতটা প্রতিফলিত করি, যতক্ষণ না এটি আপনাদের উপর প্রতিফলিত হয়ে না যায়। আমরা এটি কখনোই বুঝতে পারব না। সুসমাচার প্রভাবহীন থাকবে যতক্ষণ না সেটা গ্রহণ করার জন্য সেখানে কেউ থাকে। অনেকেই থাকবে যারা গ্রহণ করবে না। হয়তো সেখানে সেই সকালে স্টিফানের প্রাণদণ্ডের সময় 5,000 জন লোক ছিল, কিন্তু একজন ছিল যাতে এটি প্রতিফলিত হয়েছিল। নিজ জীবনের অন্তিম সময়ে সে বলেছিল, আমি তার প্রেরিত নামের অযোগ্য। সে বলেছিল, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীকে মৃত্যু পর্যন্ত তাড়না করতাম। সে শহীদ স্টিফানের উপর পস্তারাঘাতের জন্য সে সহমত দিয়েছিল। সেটি পৌলের থেকে কখনো দুর্বৃত্ত হয়নি। সে বলেছিল, আমি ঈশ্বরের মণ্ডলীকে মৃত্যু পর্যন্ত তাড়না করতাম। বুঝলেন, এই বিষয়টি তার কাছ থেকেই কখনই দূর হতে পারেনি, কারণ সে খ্রিস্টকে প্রতিফলিত হতে দেখেছিল। স্টিফান কি করেছিল? সে কখনই কোন আশ্চর্য কর্ম করেনি। যদিও সে জানত যে খ্রিস্ট একজন আশ্চর্য কর্ম সম্পাদক, সে সেই পরাক্রম এবং ওই সমস্ত ব্যাপার জানত, কিন্তু সে কি করেছিল? সে কেবল নিজ জীবনকে একরকম ভাবে প্রস্তুত করেছিল যে তারা দেখতে পেল যে এটা ঈশ্বরের পরাক্রম ছিল। আমেন। হতে পারে আপনি কখনো কোন দর্শন দেখেননি, হয়তো আপনি কখনো আপনার হাত পীড়িতদের উপর রাখেননি, আর সর্বশক্তিমান ঈশ্বরকে একটি দেহ কাঠামোকে পুনরায় জীবনে ফিরিয়ে আনা কখনই অনুভব করেননি। হয়তো আপনি কখনই তাকে 3 অথবা 4টি মেঘধনুর মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেননি, হয়তো আপনি তার প্রতিমূর্তিকে কখনই দেখেননি, হয়তো আপনি কখনই তার আওয়াজ শ্রবণ করেননি, কিন্তু তবু আপনি একটি বিজ্ঞাপন বোর্ড হতে পারেন যা যীশু খ্রিস্টকে একরকম জীবনের দ্বারা, যাতে জগতের বিষয় বিস্মিত নয় এবং যা বিশুদ্ধ প্রতিফলিত করতে পারে। মন্দ বিষয় আপনার জীবনের চারিদিকে জমে থাকে না, কিন্তু পরিষ্কার বিষয় যা এক ক্ষুধার্ত হৃদয়কে ক্ষুধার্ত এবং পিপাসিত করে যেন সে আপনার মতো হয়ে যায়। আমেন। তোমরা পৃথিবীর লবণ, লবণের স্বাদ যদি যায় তবে তা কি প্রকারের স্বাদ যুক্ত করা যাইবে? এটি একদম ঠিক কথা। ক্ষুধার্ত এবং পিপাসিত হওয়া, তদ্রূপ তোমাদের দিতে মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের সর্বস্ব পিতার গৌরব করতে পারে। ক্ষুধার্ত হওয়া, সূচনা বোর্ড প্রতিফলিত করছে, অদ্ভুত। হ্যাঁ মহাশয়, এখন এটা ব্যাপার যে আমরা এটি করতে চাই না, আমরা এই বিষয় হতে শীঘ্র বিক্রি করতে চাই না, কেবল বলি আচ্ছা গত রাতে আমি পরিবর্তিত হয়ে গিয়েছি, হালেলুয়া সমস্ত পৃথিবী। আপনারা সেটা করতে পারেন না, ওটা তো শীঘ্রই বিক্রি। যদি আমরা সেটা করি তবে উৎপাদিত দ্রব্যটি কত ভালো নয়। যদি আপনি কেবল ভালো জীবন যাপন করেন, বলেন আমি জানি একবার আমি আমরা পরিবর্তনের পর 2 সপ্তাহ ভালো জীবন যাপন করেছিলাম, আমি 2 সপ্তাহ আমি বিশুদ্ধ জীবন যাপন করেছি, এটা তো শীঘ্রই বিক্রি। ওটা হেডিকলের ভিটামিন টনিক এর মতো যা আমরা কিছুক্ষণ আগে নিয়েছিলাম, কিছুই না, কিন্তু এক গুচ্ছ ভিটামিন একসঙ্গে মরানো ছিল, আর এটা কেবল কিছুক্ষণের টিকে ছিল, এটা অবশেষে শেষ হয়ে গেল। আপনারা প্রত্যেক দিনে খ্রিস্টান হতে চান, প্রত্যেক ঘন্টার খ্রিস্টান, প্রত্যেক বছরের খ্রিস্টান হতে চান, শীঘ্রই বিক্রি নয়, কিন্তু আপনার দীপ্তি প্রকাশিত হতে দিন। যদি আপনি কোনো ব্যক্তির নিকটে হেঁটে যান এবং তাকে খ্রিস্টকে গ্রহণ করতে বলেন, আর যে আপনার মুখের উপর হেসে দেয়, এটা বলতে আরম্ভ করবেন না, আচ্ছা এতে কোনো কিছুই নেই, না হলে সে এটি গ্রহণ করত না, এটা তো হেডিকল বেচা হয়ে গেল।
আমরা হেডিকল বেচছি না, আমরা এই সুসমাচারকে, জীবন্ত ঈশ্বরের শক্তিকে, খ্রিস্ট যিনি অর্ধ কল্ল আর যুগানুযুগ পর্যন্ত যে সেই আছেন, তাকে বেচছি। যদি জগৎ আপনাদের ঘৃণা করছে, তারা আপনাকে ঘৃণা করবার পূর্বে ঈশ্বরকে ঘৃণা করেছে, কারণ এই কারণে তাকে ক্রুশে চড়তে হয়েছিল। কিন্তু আমরা তার প্রতিনিধি, আমরা তার বিজ্ঞাপন বোর্ড, আমরা তার বিজ্ঞাপন করে থাকি। আপনার কাছে কোনো বিচিত্র বস্তু থাকবার প্রয়োজন নেই। অনেকগুলো ডক্টর, পিএইচডি থাকা অমুক অমুক ব্যক্তির পবিত্র মণ্ডলী, যা এতকাল পূর্বে অমুক অমুক ব্যক্তি স্থাপন করেছিল, আমাদের কাছে অমুক 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 বিষয় আছে, কেবল তাহাদের ক্ষুধার্ত করুন। আমি একটি সাধারণ পরিষ্কার বিজ্ঞাপন বোর্ড, যার সাথে খ্রিস্ট আপনার জীবনে লিখিত, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের সর্বস্ব পিতার গৌরব করে, এটি সেই বিষয়। আপনাদের জীবন জগতের মন্দতায় ভরা না থাকুক, আপনারা আপনাদের বিজ্ঞাপন কিছু এই প্রকারে দিবেন না, আচ্ছা অমুক অমুক গির্জার সদস্য আমি, এটি তো এই শহরের সবচেয়ে বড় গির্জা, আমাদের প্রতিবেশে যেখানে এক ব্যক্তি আছেন যিনি ছোট গির্জা, যা সেখানে রাজমার্গের উপর স্থিত একটি বড় গির্জা যাওয়ার জন্য ছেড়ে দিয়েছেন, কারণ তারা বলছে এক উন্নত শ্রেণীর লোকেরা সেখানে যায়। বুঝলেন, তারা জানে না ওদের মস্তিষ্কে ধুলা জমে গিয়েছে, জগতের বিষয় দ্বারা সেটা নোংরা হয়ে গিয়েছে। এক উন্নত শ্রেণীর লোক কি? সেই লোকেরা যারা ঈশ্বরের আত্মায় জন্ম লাভ করেছে। যদি তারা এতটা দরিদ্র হয় যে তারা জানে না যে তাদের পরিবর্তে ভোজন কোথা থেকে আসছে, কেবল এই সেই শ্রেণীর লোক যারা কোনো কিছুর যোগ্য, তারা নতুন জন্ম প্রাপ্ত লোক। যখন যীশু এলেন তখন তিনি কোন শ্রেণীর লোকদের নিকটে এসেছিলেন। অশিক্ষিত যে সম্প্রদায়ের লোক পিতর যিনি প্রেরিত ছিলেন, তিনি মহান সাধু ছিলেন, যাকে স্বর্গরাজ্যের চাবি দেওয়া হয়েছিল। তিনি নিজের নামের স্বাক্ষর পর্যন্ত করতে জানতেন পারতেন না।
একজন তৈলাক্ত বস্ত্র পরিহিত বৃদ্ধ, যার পুরাতন মৎস্যধূম এবং বস্ত্রগুলো হতে মাছের আসলে গন্ধ বের হতো, যিশু সেই শ্রেণীর লোকদের নিয়েছিলেন। আজ যদি সে আরাধনা করতে আসে, তারা তাকে পদাঘাত করে মন্ডলী থেকে বের করে দিবে।
বুঝলেন, লোকেরা আজকাল শ্রেণীর অন্বেষণ করছে। আর আপনারা কি জানেন যে শয়তান শ্রেণীর মধ্যেই থাকে? আপনারা কি জানেন স্বর্গ প্রথম যুদ্ধটি কি জন্য হয়েছিল?
এটি তখন লড়াই হয়েছিল যখন লুসিফার এক উন্নত শ্রেণীর লোকদের দাঁড় করিয়েছিল। সে ভেবেছিল তার কাছে এক উন্নত শ্রেণীর স্বর্গদূত আছে। সে এক বড় রাজ্য, মিখাইলের কাছে যে রকম ছিল তার চেয়ে উজ্জ্বল দীপ্তিশালী রাজ্য স্থাপন করেছিল, আর তাকে স্বর্গ হতে পদাঘাত করে বের করে দেওয়া হয়েছিল। দেখলেন শ্রেণী কোথা থেকে আসে? আপনারা শ্রেণী হতে দূরে থাকুন।
ক্ষুধার্ত লোকদের শ্রেণীর প্রয়োজন নেই, ক্ষুধার্তদের আহারের প্রয়োজন।
হ্যাঁ মহাশয়, যদি ঠান্ডা লাগে তবে আগুনের প্রয়োজন, আগুনের ছবির প্রয়োজন নেই। আর ক্ষুধার্তদের আর তাদের যারা ঈশ্বরের জন্য পিপাসার্থ, তাদের সুসমাচার আর যীশু খ্রিস্টের পরাক্রমের প্রয়োজন।
আমেন।
এতে কিছু আসে যায় না যে এটা কতটা সাধারণ, কতটা এই জগতে কতটা আলোকপ্রিয়। তাদের তো বাস্তবিকতার প্রয়োজন।
একজন ব্যক্তি যে মৃত্যুশয্যায় আছে, সেই ব্যক্তিটি জানে যে তাকে ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে হবে। সে শ্রেণী চিন্তা করে না, সে ঈশ্বরকে পেতে চায়, সে আশ্বাসকে পেতে চায় যে যখন সে নদীর নিকটে যায়, কেউ সেখানে যেন থাকে আর তাহাকে পথ দেখায়। সে চায় যে কেউ তাকে এখনই স্থির করে দেয়, আমি জানি আমার মুক্তিদাতা জীবিত, তিনি শেষে ধুলির উপরে উঠিয়া দাঁড়াইবেন। কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবি বিষয় সকল, কি পরাক্রম সকল, কি উদ্যস্থান, কি গভীরস্থান, কি অন্য কোন সৃষ্টি বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্টে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে পৃথক করতে পারবে না। এটাই তারা চায়, তারা কিছু এরকম জিনিস চায় যা কোন বিশ্বাসের ভান করা নয়, কোন এরকম ব্যাপার না যা শীঘ্র বিক্রি হয়ে যায়। আর এখানে আসুন এবং এই গির্জার সাথে যুক্ত হন। আমি কিছু এরকম চাই যা তারা বলে, আচ্ছা আমি যাব আর গির্জার সাথে যুক্ত হব, আমার জন্য এক সমর্পিত সমর্পণ সভা হবে, যাজক আমাকে বাপতিস্মা দিবে, আমার জন্য এক সমর্পণ সভা হবে, যাজক আমাকে বাপতিস্মা দিবে আর আমায় গুপ্তভাবে গির্জা গ্রহণ করে নেবে। না না, এটি সে বিষয় নয়। এটি কিছুটা এরকম জিনিস যা শীঘ্র বিক্রি হয়ে যায়, এটি বেশি সময় ধরে টিকবে না। আমি তো বাস্তবিক পুরানো রীতির পরিবর্তন চাই। একজন পুরুষ অথবা একজন মহিলা হেঁটে আসতে আর বলতে ইচ্ছুক হয়, আমি ভুল, আমি আমার প্রতিবেশীর মতো হতে চাই, আমি সেই স্ত্রীর মতো হতে চাই যে আমাদের প্রতিবেশী থাকে, আমি সেই ব্যক্তির মতো হতে চাই যে আমার প্রতিবেশী থাকে, আমি লোকদের সামনে এত অধিক ঈশ্বরের মতো হতে চাই যেন লোকেরা আমার বিষয়ে ঠিক সেরকমই ভাবে যেমন তারা সেই ব্যক্তির বিষয়ে ভাবে, আমি যীশু খ্রিস্টের মতো হতে চাই। এখন শেষ করার পূর্বে স্মরণ রাখবেন, আমি তো আরো বলতে চাই, কিন্তু শেষ করার পূর্বে আমি এটি বলতে চাই, আমরা তার বিক্রেতা নই, আমরা তার বিজ্ঞাপন বোর্ডের প্রয়োজন। আমি একজন সেবা কোম্পানিতে কাজ করতাম আর আমাদের কাছে এই মোগল বাতি এসেছিল। তাদের কাছে এর ওপর এক প্রতিযোগিতা ছিল, যে কেউ সবচেয়ে বেশি বাতি বিক্রি করবে তাকে এক পুরস্কার দেওয়া হবে, আর সেগুলো বেচে যে আয় হবে তার কিছু শতাংশ দেওয়া হবে। আচ্ছা, প্রত্যেকজন যারা সেখানে কাজ করত এগুলোর বিক্রেতা হতে চাইতো।
আচ্ছা, আমি কিছুটা এভাবে চিন্তা করতে শুরু করলাম, যদি এই উৎপাদিত বস্তুগুলোর গ্যারান্টি আমায় দেওয়া হয়েছে, কোম্পানি এই বাতিগুলোর গ্যারান্টি আমায় দিয়েছে, এখন যদি এই বাতিগুলো ভালো হয় তবে এগুলি নিজে নিজেই বিক্রি হবে, যদি এগুলো ভালো না হয় তবে আমি লোকদের কিছু এরকম জিনিস দিচ্ছি যা ঠিক নয়। আমি সেই বিষয়গুলো কখনই বিশ্বাস করি না। অনেক জোর দিয়ে বিক্রি করে যে সমস্ত বিক্রেতারা, আমি সেগুলোতে বিশ্বাস করি না। এই কারণে আমি এগুলো ধর্মের ক্ষেত্রেও বিশ্বাস করি না। যদি আমার কাছে অন্য এক পণ্য আছে যা ভালো, তবে এটা নিজে নিজে বিক্রি হবে, এটি ঠিক, এটি নিজে নিজে বিক্রি হবে। অতএব আপনারা জানেন আমি কি করলাম, আমি সেখানে গেলাম আর সুপারিনটেন্ডেন্ট কে বললাম, এই বাতিগুলি কি সম্পূর্ণ গ্যারান্টিযুক্ত?
একদম ঠিক, এগুলো গ্যারান্টিযুক্ত, এগুলো খারাপ হয়ে যাবে না তো?
না মহাশয়, আর এগুলো গ্যারান্টিযুক্ত, এগুলোর কারিগরি আর প্রত্যেক বিষয়ে গ্যারান্টি আছে
তো?
হ্যাঁ। আমি দেখলাম যে সেগুলো থেকে এক খুব সুন্দর হালকা আলো বার হয়, যে কোনো মহিলা সেগুলোকে নিজের ঘাড়ে রাখতে পছন্দ করবে। আপনারা জানেন আমি কি করলাম, আমি সেগুলো হতে 200টি তুলে নিলাম আর যত লোককে আমি জানতাম তাদের প্রত্যেকের কাছে গেলাম।
বললো, বিলি, এই সকালে তুমি কি চাও? আমি কি আমার বিল দেয়নি? আমায় বিল সংগ্রহ করতে হতো। আমি বললাম, ও, আপনি আপনার বিল মিটিয়ে দিয়েছেন, আমি আপনাকে আরো একটি বস্তু দিতে চাই। আমি বললাম, আমার কাছে এখানে একটি বাতি আছে, ও, আমি ওটা কিনতে অসমর্থ। এখন এক মিনিট দাঁড়ান, কখনোই আপনাকে ওগুলো কিনতে বলিনি। আমি তো কেবল এতগুলো বাতি তুলেছি যার আমি একটা আপনার ঘরে রাখতে চাই। আপনি কেবল দু সপ্তাহ এটি আপনার কাছে রাখুন, আর একটি আনন্দ নিন, আর আমি ফিরে আসব এবং ওগুলো তুলে নিয়ে যাব। আমাদেরকে এগুলোর বিজ্ঞাপন দিতে হবে, কেবল সেগুলো বাইরে নিয়ে যেতে হবে। অতএব আমি কেবল একটি আপনার ঘরে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন বিলি, আমি একটা কিনতে পারবো না, এটা কেনার টাকা আমার কাছে নেই। আমি তো আপনাকে এটা এমনকি কিনতে বলিনি। আমি কি বলছি? আমি তো কেবল বলছি যে আমি কেবল এটা আপনার বাড়িতে লাগিয়ে দিতে চাই, আপনি এটার আনন্দ নিন। তুমি ঠাট্টা করছো না তো? একেবারে না, আপনি আমায় জানেন, আমি ফিরে আসবো আর এটা তুলে নেব। দু সপ্তাহের মধ্যেই আমি এটা আবার তুলে নেব। ঠিক আছে, আমি ঠিক আসবো আর এটা তুলে নেব। কেবল একটি বিষয় যা আমি চাই আপনি করুন, তাহলে কেবল আমি আমার ট্রাক থেকে এটা নামাতে চাই একটা জায়গায় এটা লাগাবার জন্য। আমাকে এখন এখানে সেগুলো ঠিক এতটা নামাতে হবে। আমি সেগুলোর আমার ট্রাক থেকে নামাতে চাই। আমি চাই না আপনি এটা কিনুন, আমি আপনাকে এটা কিনতে বলিনি। আমি কেবল আপনাকে এটাই বলছি যে আপনি আমায় এটা এখানে লাগাতে দিন। আচ্ছা, যদি এটা ভেঙে যায় তখন কি হবে? ওটা আমার দায়িত্ব, এর জন্য আমি দায়ী হব। আমি জানতাম যে বাতিগুলি নিজে নিজেই বিক্রি হবে। আমি জানতাম যে এগুলোর বাস্তবিকই ভালো পণ্য ছিল। আমি বাতিগুলো ঘরে ঘরে লাগিয়ে দিলাম। আমি 200 বাতির মধ্যে 10টি বাতি ফিরে এসে তুলিনি। আমি প্রতিযোগিতাটি জিতে গেলাম। কি কারণে? কেন? বাতিগুলো নিজে নিজেই বিক্রি হয়ে গেল। আপনি একবার এটি দেখুন আর দেখেন যে এটা কি, তখন এটা আপনার প্রয়োজন হয়ে যায়, এটা নিজে নিজে বিক্রি হয়ে যাবে। এটা ঠিক একই ব্যাপার। খ্রিস্টকে বিক্রির জন্য আমাদের বড় সংস্থার প্রয়োজন নেই, আমাদের উচ্চ শিক্ষিত প্রচারকগণের প্রয়োজন নেই, আর বড় বড় লোক যারা মেয়র আর শহরের বিভিন্ন বস্তুর প্রয়োজন নেই। আমাদের যা প্রয়োজন তা হল খ্রিস্ট, আর খ্রিস্ট নিজে নিজেই বিক্রি হয়। আপনি খ্রিস্টকে এক ব্যক্তির হৃদয়ে রাখুন, আপনার তাকে বলবার প্রয়োজন নেই। আপনাকে এই সংস্থায় যুক্ত হতে হবে অথবা ওই সংস্থায়, সেই পণ্যের উপর পূর্বেই বিক্রিত আছে। আপনি কি ক্ষুধার্থ? ধন্য যাহারা ক্ষুধিত এবং তৃষিত। আমরা এখন প্রভুর ভোজের মেজে আসতে চলেছি। সেই লোকেরা যারা খ্রিস্টকে এখনো পর্যন্ত নিজ জীবনে গ্রহণ করেনি, যদি আপনারা খ্রিস্টান তবে আপনারা ক্ষুধার্থ। আমি এখন 31 বছর ধরে খ্রিস্টান আছি, আর প্রত্যেক দিন আমি খ্রিস্টের জন্য আরো অধিক ক্ষুধিত হচ্ছি, তার চেয়েও অধিক যখন আমি শুরু করেছিলাম। যতদিন যায় তিনি আরো অধিক মধুর হতে থাকেন। আর আমি ঈশ্বরের ছোট বিজ্ঞাপন বোর্ডগুলি দেখি, যখন আমি তাদেরকে রাস্তার উপর যেতে দেখি, তাদেরকে এখানে হাসপাতালে দেখি, তাদেরকে তাদের মৃত্যু মুহূর্তে দেখি, যখন এখানে বাইরে তাদের পরীক্ষা হয়, সেই ছোট মহিলাকে দেখি যে কিভাবে সে নিজেকে এক সত্য বাস্তবিক সাধু হিসাবে ধরে রাখে। আমি এখানে কিছু পূর্বে কাউন্টারে দাঁড়িয়েছিলাম, একটি ছোট্ট স্ত্রীকে দেখছিলাম, পিছনে ফিরতে শুরু করলো। বললাম, আপনি কি খ্রিস্টকে আপনার উদ্ধারকর্তা রূপে জানেন? আর সেই ছেলেটি দরজায় নিজের মাথা নিচে ঘুরিয়ে নিল, বুঝলেন, আমার দিকে তাকালো না। আপনারা দেখলেন, ও, সে আমায় জানতো না, আমি তাকে জানতাম, আমি তাকে দেখেছিলাম। সে এখন বিবাহিত, সে এক ছোট প্রচারকের সাথে বিয়ে করেছিল, আর সে কেবল সুখী। অতএব আপনারা দেখলেন, এটাই সেই বিষয়। আমি সেই বিজ্ঞাপন বোর্ডটি দেখতে চাই, আমি সেটা চাই, এটা আমায় ক্ষুধার্ত করে দেয়। আমরা সেই স্থান পর্যন্ত পৌঁছতে চাই যেখানে আমরা আত্মিক খাদ্য খেতে পারি, কারণ আমি জানতাম যে সে মেয়েটি কোন গির্জার সাথে সম্বন্ধ যুক্ত নয়, সে এক খ্রিস্টান ছিল। এটি একটি ঠিক কথা। হ্যাঁ, আপনারা বলতে পারেন, বাইবেল বলে, যদিও পিতর এবং যখন তারা সুন্দর নামক দ্বারে একে মনুষ্যকে সুস্থ করেছিল, সে তার মায়ের গর্ব হতে হঞ্জ ছিল, তার কাছে বেশি শক্তি ছিল না, সে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারত না, পিতরকে তাকে উঠিয়ে দাঁড় করাতে হয়েছিল যেন সে হাঁটতে পারে। সে সুস্থ হয়ে গিয়েছিল নিজ মাতার গর্ব হইতে। আর যখন তারা তাকে সভার সামনে নিয়ে গেল আর তাদের যিশুর নামে প্রচার করতে মানা করলো, বাইবেল বলে, আর তারা অন্বেষণ করে পেল যে তারা অশিক্ষিত ছিল। এই প্রেরিত যোহন এবং পিতর অশিক্ষিত আর অজ্ঞানী ব্যক্তি ছিল, তারা কোন ধর্মশাস্ত্রের জ্ঞান জানত না, তারা মৎস্যধারী ছিল, নিজ নামের স্বাক্ষর করতে পারত না, কিন্তু বলেছিল, এদের মধ্যে একটি বিষয় লক্ষণীয় ছিল যে এরা যিশুর সাথে ছিল। তারা কি ছিল? বিজ্ঞাপন বোর্ড।
ও আমরা আরো বলতে পারি, ঈশ্বর আমাদের বিজ্ঞাপন বোর্ড হতে সাহায্য করুন, হতে দিন যেন এই ব্রহ্মনাম ভজনালয় যা ঈশ্বরের জন্য পবিত্র এবং তার জন্য সমর্পিত একটি ছোট স্থান এখানে দেশের চারদিকে ছোট বিজ্ঞাপন বোর্ড উৎপন্ন করতে পারে যা সমস্ত ক্ষুধার্ত এবং পিপাসার্ত রাষ্ট্রকে খ্রিস্টের নিকটে নিয়ে যাবে। এটাই আমার প্রার্থনা। আসুন আমরা নিজ নিজ মস্তক এক মিনিটের জন্য নত করি। অতি দয়ালু ঈশ্বর, আমরা বাস্তবে এরকম লোক যারা খ্রিস্টকে নিজ জীবনে এবং নিজ হৃদয়ে পাওয়ার সৌভাগ্য পেয়েছি। আমরা তার আমাদের পিতার কাছে চিরকৃতজ্ঞ। আমরা এটা জানি যে তাকে জানাই জীবন, রীতিকে জানা নয়, পুস্তককে জানা নয়, কিন্তু খ্রিস্টকে জানাই হলো জীবন। আর পিতা ঈশ্বর, আমরা তাকে সেইভাবে পেয়েছি যে তিনি উদ্ধারকর্তা, পীড়িতদের সুস্থ করেন, আমাদের বল, আমাদের সহায়ক, আমাদের সাহায্য ঈশ্বর হতে আসে। আমরা এটি স্বীকার করি যে আমরা কিছুই নই, আমরা কিছুই জানি না, কেবল একটি বিষয় জানি যা জানা উচিত, যে খ্রিস্টকে তার পুনরুত্থানের শক্তিতে জানি, কারণ প্রত্যেককে যারা এতে বিশ্বাস করে তাদের কাছে অনন্ত জীবন আছে। আর স্বর্গীয় পিতা, আমরা প্রার্থনা করি যে আপনি এই ছোট মণ্ডলীকে আশীর্বাদিত করবেন, আর এই লোকদের যারা এখানে এই গরমের হাত রাতে বিশ্রামবারের সন্ধ্যায় এই ছোট কাঠের তৈরি ভজনালয়ে বসে আছে, ঈশ্বরের আশীর্বাদের অপেক্ষা করছে, কিন্তু মিলিত এবং ভাঙা ভাঙা শব্দ যা বলা হয়েছে, প্রতিদিন যেন এক ক্ষুধার্ত যাত্রী এই বিজ্ঞাপন বোর্ডটি দেখতে পায়। ঈশ্বর আমাদের এতটা ক্ষুধার্ত এবং তৃষিত করে দিন যেন আমরা খ্রিস্টের জীবনরূপী আপনার বিজ্ঞাপন বোর্ডকে দেখতে পাই। প্রতিদিন যেন আমরা আপনার জন্য বিজ্ঞাপন বোর্ড হতে পারি। প্রতিদিন যেন আপনি এক ক্ষুধার্ত প্রাণের উপর আপনার দীপ্তি প্রতিফলিত করুন, যেন সেই বিজ্ঞাপন বোর্ডকে দেখে যার বিজ্ঞাপন আমরা করছি আর ক্ষুধার্ত হতে পারে। খ্রিস্ট যিনি আমাদের স্পন্সর করছেন, তিনি আমাদের এক শান্তিপূর্ণ জীবন আর আমাদের প্রাণে সম্পূর্ণ আনন্দ আর বল দিয়েছেন, আর এরকম জীবন যাপন করার জন্য দিয়েছেন যে লোকেরা তার দিকে হতে চায়। ঈশ্বর এটা প্রদান করুন, এটি আমাদের সকলকে দিন। আর যদি এখানে কিছু এরকম ব্যক্তি আছে যারা সেটা এখনো পায়নি, কিন্তু আজ রাতে তারা অধ্যয়ন করছিল আর জীবনের যাত্রায় সেই বিভিন্ন বৃদ্ধ সাধুদের, বিগত দিনের সেই বৃদ্ধা মায়েদের, সেই ব্যক্তিকে স্মরণ করেছিল যিনি সেখানে দাঁড়িয়ে বাইরে প্রচার করছিলেন, আর তারা রাস্তার ধারে দাঁড়িয়ে তাদের উপবাস করত, এটা ভাবত যে তার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু এখন তারা এই ব্যাপারটি বোঝে যে সেই ব্যক্তি একটি বিজ্ঞাপন বোর্ড ছিল, সে একটা চিহ্ন ছিল যা ইশারা করছিল। সেই বৃদ্ধা পবিত্র মা যিনি রাস্তায় নিজের চুল পেছনে বেঁধে যাচ্ছিলেন, আর হতে পারে আমরা যুবকেরা তার উপবাস করেছি আর একটা ভেবেছি ইনি কি ধরনের প্রাচীনকালের স্ত্রী, কিন্তু ঈশ্বর আমরা এটি উপলব্ধি করছি যে তিনি অনন্ত জীবনের জন্য একটি বিজ্ঞাপন বোর্ড ছিলেন। পিতা আমরা তার কাছে থেকে সরে গিয়েছি, আমরা দুঃখিত। পিতা আজ রাতে আমরা ফিরে যাই আর তাকে পুনরায় দেখি, আমাদের তার মতো বানান, আমাদের জীবন দিন। আমরা আপনার সম্মুখে সাধুর ন্যায় হতে চাই, সেই ব্যক্তি যার বিষয়ে আমরা খারাপ কথা বলেছি, সেই ব্যক্তি যাদের সাথে আমরা ঝগড়া করেছি, সে প্রত্যুত্তরে একটি শব্দও বলেনি, কিন্তু সে অতি মধুর ছিল আর বলল, ঠিক আছে পুত্র, ঈশ্বর তোমায় আশীর্বাদ যুক্ত করুন।
Now we're hungry, Lord. We know where to go. We want to go to this place that the sign points us to, the Calvary, where we can find that kind of life, where a hungry soul can be satisfied. Yes, it isn't 3 miles down the road. It's just one step more. God, make that sinner tonight, make that one step, come to Calvary. From the muck and sin that he's in, may he pull up close to Calvary just now and stop and look up and say, Lord, I see your sign. And I'm hungry. Fill my hungry soul. Grant it, Father. While we have our heads down, will there be some in here tonight that wants to pull up the side of Calvary and say, Lord, fill my hungry soul. Make me like a real Christian, the Christians of the Bible, the Christians that I see today that live for the Father. Would you like to be remembered? Heavenly Father, there's been many hands went forth. We thank you, hearing your Spirit speak back to us, inviting them to the table of the Lord. Oh God, may they take that eternal step just now, never to return again, come up to Calvary. Let their light shine from henceforth, that others might see the good works and glorify the Father's name. Grant it all. We present them to you now as trophies of grace through Jesus Christ's name, while we remain with our heads bowed now just a moment. If anyone would want to walk forward, make a confession of prayer. He careth for you. He careth for you. Regardless, Lord, of the condition of their soul, been to him. Now he cares for me. And I care for him. From this night, henceforth, I will serve him. And I'll be his signboard. From now on, God be my help. Amen. Now, let the audience now stand to their feet. As these people, I want you here at the altar to shake hands with each other and say, God bless you, brother, sister. And I pray that you'll be God's signboard. And then when they come back to their seats, you shake your hand. Say, God bless you, pilgrim. You are one of us now. And I'll be praying for you that you'll be a signboard. And if you people have not been baptized in water in the name of Jesus Christ, the pool will be open just in a moment. All right. thank thee for this even conviction on the little children. Bring them up. God, we sing the songs that he cared for thee. We know that, Lord. And the little children's nursery song, a sunbeam. A sunbeam. Jesus wants me for a sunbeam. Sure, he said, let your light so shine before men that they may see your good works. Father, may not only this be to the little ones, but may we all become like the little children. As it was quoted before, that except we become like little children, we not enter in. Our little tender hearts like little children, we cannot see the kingdom of God. May our hearts be like little children, and we want to be that way, Lord, simple in our lives. Just nothing high-headed, nothing haughty, but just simple like little children, to love you and obey you and serve you. We know that we don't look for wisdom of this world because it's foolishness to God. We look for the mercy of God, and we pray that you'll give mercy to all those who are seeking mercy. And it is written, the merciful shall obtain mercy.
Amen.
Now we are approaching the table of the Lord. Oh, what an appropriate time, as you see in many of the altars filled, repenting, young boys, young girls, little children, age, middle-aged, teenage, fathers, mothers, see them coming, accepting Jesus, walking up close to Calvary because that they are coming to the table of the Lord. Not in a symbol. You only left us two symbols. One of them was the communion. The other was feet washing. And free it was, and baptism as symbols. Communion, feet washing, baptism. That's the symbols outwardly that we do. It speaks of an inward work of grace. We're to baptize someone in a few moments in the name of Jesus Christ. Father, there's many here coming to the table of the Lord. Let every Christian know that Jesus said this, he that eats my flesh and drinks my blood has eternal life. And I'll raise him up at the last day. We know he said it. Now, Father, we pray that you'll prepare our hearts in tenderness and repentance. That we who come may not be condemned with the world. May we come as Christians while we ask it in Jesus' name. Amen.
Amen.
While their ushers or the deacons are coming with the table of the Lord, we're going to sing to him, there is a fountain filled with blood drawn from Emmanuel's veins, while we make ready for the communion just in a moment. And the ushers will come forth, or the deacons, and bring the communion table while we're singing this. There is a chapter of 1 Corinthians, the 23rd verse, St. Paul speaking to the Corinthian church. For I have received of the Lord that which I also delivered unto you, that the Lord Jesus, the same night which he was betrayed, took bread, and when he had given thanks, he brake it, and he said, take and eat, this is my body which was broken for you, this do in remembrance of me. After the same manner, he also took the cup, and when he had supped, saying, this is the cup of the New Testament in my blood. This do you as oft as you drink it in remembrance of me. For as oft as you eat this bread and drink this cup, you do shew forth the Lord's death till he comes. Wherefore, whosoever shall eat this bread and drink this cup of the Lord unworthily shall be guilty of the body and the blood of the Lord. But let a man examine himself, and so let him eat of the bread and drink of the cup. For he that eateth and drinketh unworthily, eateth and drinketh damnation to himself, not discerning the Lord's body. For this cause many are sick and weakly among you, many sleep. For if we judge ourselves, we should not be judged. But when we are judged, we are chastened of the Lord, that we should not be condemned with the world. Wherefore, my brethren, when you come together to eat, tarry one for the other. Now, in obedience to this great commandment given here by St. Paul, let us just remember this, that we are guilty, that some way and somehow the best of us are guilty before God. Because it is written of our Lord Jesus Christ, be ye therefore perfect, even as your Father in heaven is perfect. So we can only be perfect through our faith in his shed blood, for there's not one thing we can do to help ourselves. We have to trust in his mercy. So I shall pray for you that God will forgive you for all your unworthiness. And will you pray for me that God will forgive me for my unworthiness, for we're approaching the table of the Lord. We will pray silent one for the other. The body of Jesus Christ, this kosher bread. And take bread, and break it, and gave it to his disciples, and said, take ye and eat. This is my body which is broken for you. This do in remembrance of me. Let us pray. Our Father who art in heaven, hallowed be thy name. Thy kingdom come, thine will be done in earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us of our trespasses as we forgive those that trespass against us. Lead us not into temptation, but deliver us from evil. O Lord God, creator of heavens and earth, author of everlasting life and giver of every good gift, look down upon the sons of man and forgive our sins as we in penance bow before thee. Unworthy creatures we are. And when we see the price that God paid for our sins by sending his Son, made in likeness of sinful flesh, and his precious body, I see the nail scars in his hands, in his feet, the thorn marks in his head, the pierced under his precious heart. This was all done for my sins, in the sins of my people. This, Lord, we repent of our sins. This bread represents that broken body which we're to take in remembrance of him. O Father God, sanctify this kosher bread to that purpose. We ask in Jesus Christ's name. Amen. Like manner, he took the cup, and when he had supped, saying, this is the blood of the New Testament. This do in remembrance of me, for as often as you drink it, you show forth the Lord's death till he comes. Almighty God, creator of heavens and earth, and author of good life, the eternal life, the only life. Father God, we give to you this fruit of the vine, which we remember in your great, sacred, precious heart. As you, that night, knew that you were leaving your loved ones, you called them aside and took the supper, and said to them, I will drink no more of the fruit of the vine, though I drink it with you anew in my Father's kingdom. We are looking forward to that. day that when we shall drink this with you anew in the kingdom of God, that great noble night that shall come when the wedding supper will spread across the skies, we shall stand there redeemed by the blood that this grapes represent. O God, sanctify this kosher wine to its intended purpose to represent the blood of our Lord Jesus Christ. And may everyone that partakes of this bread and wine, may they receive divine strength, help, heal their sickness, forgive their sins, Lord. Heal my sickness and forgive my sins. And make us thy people, thy servants. For we ask it in Jesus Christ's name. Amen. Supper being ended, the devil now hath put into the heart of Judas Iscariot, Simon's son, to betray him. Jesus, knowing that the Father had given all things into his hand, that he come from God and went to God, he rises from the supper and laid aside his garment and took a towel and girded himself. After he poured water into a basin and began to wash the disciples' feet and to wipe them with the towel wherewith he was girded. Then cometh he unto Simon Peter, and Peter said unto him, Lord, dost thou wash my feet? Jesus answering said unto him, What I do now thou knowest not, but thou shalt know hereafter. Peter said unto him, Thou shalt never wash my feet. Jesus answered him, If I wash thee not, thou hast no part with me. Simon Peter said unto him, Lord, not my feet only, but my hands and my head. Jesus said unto him, He that is washed need not save to wash his feet, but ye are clean every whit. Ye are clean, but not all. For he knew who should betray him. Therefore he said, Ye are not all clean. So after he had washed their feet, and had taken his garment, and sat down again, he said unto them, Know ye what I have done unto you? You call me Master and Lord, and you say, Well, for so I am. If I then, your Lord and Master, have washed your feet, you also ought to wash one another's feet. For I have given you an example that you should do as I have done unto you. To the newcomer that might be in the tabernacle, this has been our custom since I've been a minister here, and shall be until my days shall be no more. It is customary that after feet washing, after communion, we observe feet washing. I think it's an order from the Lord. The women go to one room and they wash each other's feet. As an example, there was only three things that Jesus left for us to do. One, that was natural. One of them was water baptism, the other in communion, and the other was feet washing. All other things, such as touching, handling, and so forth, was omitted at the cross. But these things were commanded to be observed. And we find that 33 years after this, Paul preaching or telling Timothy that even a widow that was under 60 years old could not be taken into the group of believers unless she had lodged strangers, had prayed constantly day and night, and had washed the feet of the saints, showing that feet washing was still observed after that many years. We have record of it down through the ages. We still observe it here as the old-fashioned way of the Bible, that we do it just because that it's a commission, it's a commandment from the Lord, that we should do these things until he comes again, showing forth that we believe in him, that he did it, and he said here, I have given you an example that you should do to each other as I have done unto you. Happy are ye if you know these things and do them. Yeah. So it is our belief in the Bible that we should observe after communion feet washing. I think immediately following that is a baptism service. I know it's a little late, but remember, if our boss asks us to work a little overtime or something, what about the worship of the Lord? Many times they preached all night in the Bible's time. I remember one time in the Bible, a reading where Paul preaching all night, a young fellow fell out of the window and got killed. Paul went in this lady's body over the young man's body, and life come back into him again as he lived. And it's still the same gospel, the Pauline gospel that we still preach, the gospel of Jesus Christ. So now, the women have a room back here, and the man has a room here. And now, if you could stay and could want to see the baptismal service, and you're going to be baptized, we have clothes here ready for baptismal service, which will be immediately following this, which will take about maybe 8 or 10 minutes to finish the foot wash service. And if you people, men or women, who have never observed this, and you want a blessing in your soul, knowing that you are doing it, just when you put the towel around yourself to kneel down to your brother's feet, to wash the feet, just remember that Jesus put a towel around himself one day and knelt down to wash fishermen's feet. And he said, I give you an example that you should do to one another as I've done to you. Just keep that in your mind, and I'm sure there's a blessing ahead for you. God bless you now. Let the women go to that room. And if you just want to stay for baptismal service, just remain in your seat. The baptismal service will be following this service right here. And the man will come back here, and the women will go back there. God bless you. That's right. Keep doing it.